This track was downloaded from FusionBD.com.
Viaggio, presenza, Glacia.
এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা শুরু হয়ে গেছে। এবিসি রেডিও এফএম 89.2 এর সাথে আছি আমি শর্মিন। আর শুরুতে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। আর কে দিচ্ছে এত সব বোনাস একসাথে? অবশ্যই এয়ারটেল দিচ্ছে। বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করো বা রিচার্জ করুন 19 টাকার অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbar। আজকে প্রথম ঘন্টায় প্রতিবারের মতো রয়েছে গল্প, এবং আজকে অনেকদিন পরে আমাদের লিসেনার পাঠানো একটি গল্প শুনবো, অর্থাৎ আমরা আজকে দুটো গল্প শুনছি। প্রথম গল্পটির নাম হচ্ছে পিশাচিনী, লেখক বাপ্পি, অর্থাৎ আমাদের একজন শ্রোতা বন্ধু যার নাম বাপ্পি, তিনি লিখে পাঠিয়েছেন। আর দ্বিতীয় গল্প, না দ্বিতীয় গল্পটা এখন বলবো না, প্রথম গল্পটা শুনে এসে ফিরে এসে বসে দ্বিতীয় গল্পটা কার কে লিখেছে। তো যাই হোক, পিশাচিনী পড়ে শোনাচ্ছে সেতু, আর সাথে আছি আমি শর্মিন। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে SMS পাঠাবেন। নিয়মটা বলে দিচ্ছি, মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে আপনার নাম সহ পাঠাবেন।
ট্রেনটা একটা ছোট স্টেশনে থামল, বিপদে উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে নেমে পড়ার পায়তারা করতেই পাশে বসা ভদ্রলোক বিধানিত গলায় বলল,
আপনি এখানে নামবেন নাকি? এই স্টেশনে তো কুলি মজুর ছাড়া অন্য তেমন কোনো মানুষ নামে না।
হ্যাঁ, এখানেই নামব।
আপনার বাড়ি কি এই গ্রামে নাকি?
না, এই গ্রামে না। ভদ্রলোককে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে দীপ্ত নেমে গেল স্টেশনে। পুরনো ভাঙা একটা স্টেশন, কেউ একজন স্টেশনের ভেতরে গরু বেঁধেছে, গরুর আশেপাশে খড় ছড়িয়ে রাখা, ছোপ ছোপ গোবরের দাগ যেখানে সেখানে রয়েছে। স্টেশনটা পেরিয়ে দীপ্ত একটা ছোট মেঠো পথে উঠে এল। খুবই সংকীর্ণ একটা রাস্তা, দুধারে উঁচু উঁচু সুপারি গাছ, হলুদ সবুজ রঙের সুপারি ঝুলছে গাছগুলোতে। রাস্তার এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে ঝোপঝাড় এবং কয়েকটা ছোট বড় পুকুর। পুকুরগুলো অদ্ভুত সুন্দর, এখানে সেখানে শাপলা জন্মেছে, আশেপাশের গাছগুলো হতে নানা রঙের ঝরা পাতা পড়ে থেকে গেছে পুকুরের পানি, অদ্ভুত রঙের বর্ণালী সৃষ্টি হয়েছে। লুঙ্গি আর সাদা গেঞ্জি পরা একজন মানুষ হাতে বাঁকানো কাস্তে নিয়ে ধান কাটছিল, থমকে গেল ওকে দিকে। এই গ্রামে শহরের জামা কাপড় পরা মানুষ তেমন তো আসে না। লোকটা দীপ্তর গম্ভীর মুখ থেকে ইতস্তত ভাবে প্রশ্ন করল,
আপনি কোন বাড়ি যান ভাই?
দীপ্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল, কোনো বাড়িতে যাব না।
তাইলে কই যাবে?
এই গ্রামে একটা মন্দির আছে শুনেছি, 200 বছরের পুরনো, সেটা কোথায় বলতে পারবেন?
সেইটা তো গ্রামের উত্তর দিকে, শেষ মাথায় একটা বড় জঙ্গল তার মধ্যে।
ধন্যবাদ,
আপনি কি মন্দিরে যাবেন নাকি? ওইখানে এক পাগলা মেয়েছেন থাকে, পিশাচ মেয়েছেন, ওইখানে যাওয়া তো ভাই নিরাপদ হবে না। সন্ধ্যা হইলে মেয়ে ছেলেদের উপর পিশাচ ভর করে, তাই নাকি মানুষও খায় হুনি?
ও,
আপনি কোথেকে আসছেন?
ঢাকা থেকে।
ওই মন্দিরে কি খান আপনার?
দীপ্ত দীর্ঘশ্বাস ফেলল, গ্রামের মানুষ কত সহজে প্রশ্ন করে ফেলতে পারে, কোনো ইতস্তত বোধ নেই, শহরের অভিনয় নেই, ভদ্রতা বোধ নেই অবশ্য। দীপ্ত জবাব না দিয়ে হাঁটতে লাগলো, লোকটার চোখ গোল গোল করে তাকিয়ে রইল। কিছুদূর আসতে গ্রামের রাস্তাটা তিন ভাগে ভাগ হয়ে গেল, মন্দিরে যেতে হলে উত্তরের রাস্তা ধরতে হবে। পকেট থেকে ফোনটা বের করে মুহূর্তে ও বের করে ফেললো যে কোন দিকটা উত্তর, তারপর উত্তর দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলো। এই রাস্তাটা আগেরটার মতো সংকীর্ণ নয়, বেশ প্রশস্ত। মানুষজন যাওয়া আসা করছে, সাইকেল এবং ভ্যান গাড়িও দেখা গেল। সব মানুষের দিক থেকে দেখে কিছুক্ষণ গ্যাপ গ্যাপ করে তাকিয়ে থাকে। কেউ কেউ প্রশ্ন করতে গিয়েও কি মনে করে যেন করে না। গ্রামটা ছোট নয়, 2 কিলোমিটার রাস্তা পেরোনোর পর ওর হাফ ধরে গেল। একটা ছোট চায়ের দোকান দেখতে পেয়ে এসে বসলো সেখানে। ব্যাগ থেকে পানি বের করে ঢকঢক করে খেয়ে ফেলল। কয়েকজন মানুষ বসেছিল চায়ের দোকানে, অন্যদের মতো তারাও দীপ্তকে লক্ষ্য করছিল এবং বেশ কৌতূহল নিয়ে একজন জিজ্ঞেস করে বসলো,
ভাই আপনি কি চেয়ারম্যান সাহেবের মেহমান নাকি?
দীপ্ত তার দিকে না তাকিয়ে জবাব দিল, না।
তাহলে কি আপনি মজুমদার বাড়ির জামাই?
না।
তাহলে যাইবেন কই?
এই গ্রামে যে পুরনো মন্দিরটা আছে সেখানে। লোকটা আটকে ওঠার মতো শব্দ করল,
খাইছে ওইখানে বিরাট পিসাস পাগলি খাই, ওইখানে কি কাম ভাই আপনার?
বিপ্র জবাব দিল না। লোকটা তখন রসিয়ে রসিয়ে পিসাস মেয়েটার গল্প বলতে লাগল। পিসাস মেয়েটা মন্দিরে থাকে, তাকে মাঝে মাঝে কবরস্থানে দেখা যায়, কবর খুঁড়ে লাশ খেতে দেখেছে অনেকে। অবস্থা নাকি এমন হয়েছে যে কেউ মারা গেলে তার কবর কয়েকদিন পাহারা দিতে হয় অন্যদের। এসব গল্পের প্রভাব দীপ্তের উপর পড়ল না, সে চুপচাপ শুনে গেল। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল জঙ্গলের পথে। কৌতূহলী কিছু মানুষ পিছু নিলেও কিছুদূর পর জঙ্গল শুরু হতেই থমকে গেল, কারণ বিকেল গড়িয়েছে, একটু পরই সন্ধ্যা নামল। অন্ধকারে বিশ্বাসের মুখোমুখি হতে চায় না কেউ। বিকেলের আলো পড়ে এসেছে, অন্ধকার নেমেছে একটু একটু। এই স্বল্প আলোতেই বিদ্যুৎ জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। জঙ্গলটা বেশ ঘন, বয়স্ক গাছগুলো বেশ উঁচু উঁচু। জঙ্গলের ভিতর অনেক রকম শব্দ হবার কথা, পাখির ডাক, পশুর ডাক, কীট পতঙ্গের ডাক, পাতা ঝরা শব্দ, আরো নানান ধরনের গুমট এবং চাপা শব্দ পাওয়া যায় যে কোনো জঙ্গলে। এ জঙ্গলে তেমন কোনো শব্দ নেই, নিস্তব্ধতাটুকু কানের উপর বড় চেপে যাচ্ছে। দীপ্ত সতর্ক পায়ে হাঁটতে লাগলো, আশেপাশে তীক্ষ্ণ নজরও রাখলো। গুগল ম্যাপ বলছে যে মন্দিরটা বেশি দূরে নয়, 300 মিটারের মধ্যেই আছে। কিছুক্ষণের মধ্যেই পুরনো মন্দিরটা চোখে পড়ল, লাল রঙা ইট দিয়ে তৈরি, বেশিরভাগ ইটই খসে পড়েছে অবশ্য, শ্যাওলা ধরেছে দেয়ালে, লতা পাতায় ছেয়ে গেছে একদম। গাছ হমছম করতে লাগলো দীপ্তর। মন্দিরের দরজাটা বেশ ছোট, একসাথে একজনই ঢুকতে পারবে এমন ভাবেই বানানো। একটু একটু করে ভিতরে ঢুকলো দীপ্ত। ঢুকতেই তীব্র পচা মাংসের গন্ধ এসে ঝাপটা মারল নাকে। নাড়ি ভুড়ি সব উল্টে আসার জোগাড়, নাকে হাত চাপা দিয়ে সে ঢুকে পড়লো ভিতরে। মাঝারি সাইজের একটা কামরা প্রথমে। দেয়ালে খোদাই করা কিছু দেবদেবীর ছবি, আবছা আলোতে ভয়ঙ্কর দেখাচ্ছে ছবিগুলো, মনে হচ্ছে এক্ষুনি দেয়াল থেকে বেরিয়ে আসবে। পরের কামরায় গিয়ে দীপ্ত চমকে গেল, যদিও ওর নার্ভ যথেষ্ট শক্ত, তাছাড়া ভয়ঙ্কর কিছু দেখার মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে ও। গল গল করে বমিও করে দিল দীপ্ত। পুরো কামরা ভর্তি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে রাখা, পা, উরু, বুক, পেট, আরো অনেক কিছু, বেশিরভাগই পশম ধরেছে। বাজে গা গুলানো গন্ধে ভারী হয়ে আসছে আকাশ বাতাস। দ্রুত বের হয়ে এলো ওমন থেকে, এক ছুটে বেশ খানিকটা দূরে চলে গেল, হাঁপাতে লাগলো। ফিরে যাবে কিনা একবার ভাবল, পরে মাথা নাড়ল, এত দূর এসে কাজ শেষ না করে ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। হঠাৎ দেখতে পেল মন্দিরের সামনে একটা দিঘি, দিঘির ঘাট বাঁধানো, সেই বাঁধানো ঘাটের উপর পানিতে পা ডুবিয়ে বসে আছে মহিলাটা, ফর্সা স্বাস্থ্যবতী একজন মহিলা। বয়স 30-35 হতে পারে। গায়ে উলোঝুলো ভাবে একটা বেসামাল শাড়ি, চুলগুলো কোঁকড়া অপরিপাটি, পিঠের উপর ছড়িয়ে আছে। মহিলার পাশে একটা রামদা রাখা, গায়ের গায়ে টকটকে রক্তের দাগ লেগে আছে। তার চোখের দৃষ্টি অস্বাভাবিক, সামনে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু কিছু দেখছে বলে মনে হচ্ছে না। একটু একটু দুলছে তার শরীর, মনে হচ্ছে উপাসনা করছে না। বুকে অনেক সাহস জড়ো করে মহিলাটাকে ডাক দিল সে। এই যে শুনছেন, মহিলাটা অসম্ভব ক্ষিপ্রতা নিয়ে বিক্রির দিকে তাকালো, তারপর দাঁত মুখ খিচিয়ে চিৎকার করে বলল, বলেই দাঁড়িয়ে ফেরে এলো। বৃত্তর অন্তরাত্মা শুকিয়ে গেল, সব মনোবল এক করে চুপচাপ দাঁড়িয়ে বলছে। মহিলাটা কাছে আসতেই বলল, আমি আপনাকে চিনতে পেরেছি মিসেস বোস, অভিনয় করে লাভ নেই। মহিলা থমকে গেল, তারপরই ভেঙে পড়ল অদম্য কান্নায়। কাঁদতে কাঁদতে দা ফেলে দিয়ে হাঁটু ধরে বসে পড়ল মাটিতে। বৃত্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকে কাঁপতে দিত। কিছুক্ষণ পর কিছুটা ধাতস্থ হলে বলল, মিসেস বোস, আমি দীপ্ত, ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়ছি, আপনার ছোট বোন আমার সহপাঠী। আপনার সব রকম চিকিৎসার ব্যবস্থা আমি করে রেখেছি, বেশ কিছু মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথাও বলেছি, আপনি আমার সঙ্গে ঢাকায় চলে আসুন প্লিজ। মহিলাটি কিংবা মিসেস বোস ভাঙা গলায় জিজ্ঞাসা করল, অবশ্যই সম্ভব, আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। ডক্টর জিব্রান আহমেদের নাম শুনেছেন? মস্ত বড় সাইকিয়াট্রিস্ট, তিনি রাজি হয়েছেন আপনার কেসটা নিতে। আপনি চলে আসুন মিসেস বোস, আপনার পরিবার আপনাকে অনেক খুঁজেছে, আপনাকে তাদের দরকার। মিসেস বোস চুপ করে রইল, কিছুক্ষণ গুম মেরে থেকে বলল,
দীপ্ত, তুমি আমার সম্পর্কে সব জানো?
কিছুটা জানি, বাকিটুকু অনুমান করে নিতে পারি।
কি জানো?
বলছি সংক্ষেপে শুনুন, 6 মাস আগে ঢাকায় যে ভূমিকম্প হয়েছিল তাতে আপনার পুরো বিল্ডিংটা ধসে পড়ে, আপনার স্বামী এবং একমাত্র সন্তান দুজনেই মারা যায়। আপনি বিল্ডিং এর নিচে চাপা পড়েছিলেন পুরো 8 দিন, আপনাকে জীবিত ফিরে পাবার আশা সবাই ছেড়ে দিয়েছিল। পানি খাবার ছাড়া এতদিন আপনার বাঁচার কথা না, তারপর আপনি বেঁচেছিলেন আপনার দুজন প্রতিবেশীর মৃতদেহ খেয়ে। আপনাকে উদ্ধার করা হয় কিন্তু ক্যানিবালিজম পেয়ে বসল আপনাকে। স্বামী সন্তান হারিয়ে আপনি একদিক থেকে দিশেহারা এবং বিপর্যস্ত, তার উপর দুজন মানুষ খেয়ে আপনার উপর তখন মানুষ খাওয়ার নেশা চলেছিল। স্বাস্থ্যবান মানুষ দেখলেই আপনার জিভে জল চলে আসলো। অবশেষে থাকতে না পেরে আপনি সভ্য সমাজ ছেড়ে এই জঙ্গলে চলে এলেন। মিসেস বোস ভাঙা ভাঙা গলায় বলল,
ঠিক বলেছ, সেই ঘটনার পর নিজের উপর একেবারেই নিয়ন্ত্রণ ছিল না। পরিচিত মানুষের শরীরের প্রতিও যখন লোভ এসে গেল, তখন বাধ্য হয়ে চলে আসতে হলো এই জঙ্গলে। কিন্তু তুমি আমাকে খুঁজে পেলে কি করে?
এই গ্রামে এক মেয়ে পিশাচের আবির্ভাব হয়েছে বলে শোনা যাচ্ছে, জানি ঢাকা থেকে খুব দূরেও নয় জায়গাটা, তাই সন্দেহ হলো। আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, এই জায়গাটাতে একই কারণে আসা। মিসেস বোস আবারও ভেঙে পড়লো অদম্য কান্নায়। দেখতে এবারও তাকে কাঁদতে দিল, পকেট থেকে ফোন বের করে কল দিল ঢাকায়। আজকের ঘটনাটা জানানো দরকার। আলো ফুরিয়ে বেশ ভালোভাবেই অন্ধকার নেমেছে, সন্ধ্যা নামলেও কিছুক্ষণ আলো থাকে, সেই আলোতে দীপ্তকে দেখতে পাচ্ছে মিসেস বোস। পৃথিবীর যত কীট পতঙ্গ জন্তু জানোয়ার সব সন্ধ্যায় খাবার খুঁজতে বের হয়, মিসেস বোসও বোধ হয় এখন আর মানুষ নেই, নরখাদক জন্তুতে পরিণত হয়েছে। কান্না থেমে গিয়ে তার মুখ থেকে জান্তব ধ্বনি বের হতে লাগলো। দীপ্ত সুঠাম দেহটা দেখতে লাগলো সে লোভনীয় চোখে। মিসেস বোসের কান্না সুর পাল্টে যাওয়া লক্ষ্য করে বৃদ্ধ ঘুরে দাঁড়ালো ফোন রেখে। আর দেরি করা যায় না, গায়ের সমস্ত জোর দিয়ে তার ঘাড়ে কোপটা বসালো মিসেস বোস নামক পিসাচিল।
একা একা নিজের মনে একা বসে ভাবা,
সব বসে কেন একা একা, একা আমার লাইফ হয় নাকি,
বন্ধুত্ব জমে শেয়ারিং এ, আর শেয়ারিং জমে স্মার্টফোনে, তাই এয়ারটেল থ্রিজি ইন্টারনেটের বেস্ট এক্সপিরিয়েন্স এর অফার বেছে নিতে ডায়াল করো *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
শুনছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, সাথে আছে শারমিন। আর একটু আগে হয়ে গেল প্রথম ঘন্টার প্রথম গল্প, অর্থাৎ আজকে আরো একটি গল্প রয়েছে। প্রথম গল্পটির নাম ছিল পিশাচিনী, লেখক আমাদের একজন শ্রোতা বন্ধু, যার নাম বাপ্পি, পরে শুনিয়েছে সেতু। এর পরের গল্পটা সেতু পরে শোনাবে। আর এর পরের গল্পটা হচ্ছে আমাদের সবার অত্যন্ত প্রিয় লেখক শরদিন্দু গঙ্গোপাধ্যায়ের গল্প প্রেতপুরী। গল্পটি শুনবো এখন, এটাও পড়ে শোনাবে সেতু। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশাতে, সাথে আছে শারমিন। আমাকে লিখে পাঠাবার নাম্বারটা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে যেটা লিখতে চাইছেন নাম সহ লিখে পাঠিয়ে দেবেন।
সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো চেপে আসছে। আমরা কয়েকজন ক্লাবে একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বারান্দায় এসে উপস্থিত হলো বর্তা। আমাদের মধ্যে একজন কাছে সম্ভাষণ করল,
আয়াহি বর্দা।
বর্দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসল। একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল,
এ ভরবাদর মাহ সাঙ্গন শূন্য মন্দির মূল, গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন।
অমূল্য এক কোণে গুড়িসুড়ি পাকিয়ে বসেছিল, বলল,
তাই আমাদের জ্বালাতে এসেছ?
বর্দা ওদিকে কর্ণপাত না করে বললেন,
বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই।
মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল,
আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে করেছি বুঝলি।
এই সামলে,
অমূল্য উঠে দাঁড়িয়ে বলল,
একটু যে নিশ্চিন্তি হয়ে ক্লাবে বসবো তার জন্যে আমি বাড়ি চললুম। ঋষি তোমার ছাতার জন্য দাও একটু।
ঋষি ঘাড় নেড়ে বলল,
আমাকেও বাড়ি যেতে হবে বুঝো, বৃষ্টি অজোর আসলে থামবে বলে মনে হচ্ছে না।
অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু ছাতার মালিক কারোর মুখে করুণার কণা মাত্র না দেখে হতাশ ভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথিবী জোর করে হেসে উঠল,
অমূল্য কপালে লেখিতাং ঝাঁটা, কোন শালা কিং করিত সে, বর্দার গল্পটা শুনেই যাও।
অমূল্য জবাব দিল না, বর্দা আরম্ভ করল, বছর কয়েক আগের কথা, সেবারও এমনি নিদারুণ বর্ষা, ভাসছে বিল খাল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল। আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি, দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়ায়। আমাদের কারোর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেখানে যেতে হলো। একে পল্লীগ্রাম, তাই আবার বর্ষাকাল, সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধার মধ্যে রেলের স্টেশন ক্রোশখানিকের মধ্যেই ছিল, এই যা স্টেশনে নেমে সকলে পদ ব্রোজে কনের বাড়ির দিকে যাত্রা করলাম, কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরু গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন, গাদার মধ্যে তার একপাটি খরম অন্তর্হিত হলো, গাদার মধ্যে তার একপাটি খরম অন্তর্হিত হলো দেখে আমরা নিজের নিজের জুতো খুলে বগলে নিলাম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলাম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেষমশাই গোফ থেকে কাঁধা নিম্বতে নিগতে কাকে খিচুচ্ছিলেন, গলার আওয়াজে তাকে ধরে ফেললাম। এই একরোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল, তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রা খেয়ে ফেললাম। আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হল। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোন রকমে 20 জন বসতে পারে। গরু ভোজনের পর সকলের মনে একটু গড়াবার ইচ্ছা ছিল, কিন্তু তার হয়ে উঠল না। শুধু শীর্ণ দেহ ন্যায় রত্ন মশাই কোন রকমে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন, আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো। একদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল, আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রেও কি ওই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমাবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শ্যালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেজন্য আমরা সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার দেখি না। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, রাত্রে শোবার ব্যবস্থা কিরকম ভাই? তিনি বললেন, পাড়াগাঁয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে বাড়িটি সংগ্রহ করা হয়েছে, আর এর একটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করতে হবে। শুনে বড় ভরসা হল, 20 জনে শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্য মনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়ি ধরার দিকে চেয়ে কিছুদূর একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে মনে হয় না, দরজা জানলাগুলো সব বন্ধ। আগে মনে হয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের জায়গায় জায়গায় চুনবানি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাড়িটি কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতে। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনের গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল, বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারা দিয়েও করতেন, কিন্তু মেয়েটি ছিল তার বড় আদর। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলে। তার স্ত্রী সতীসাধ্য ছিল, তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি নাকি বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে গেল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না, তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষা শোনা যায় যে তিনি কাছে পিছিয়ে কোথাও লুকিয়ে আছেন। গ্রামে কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতেও দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2 একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটা শেষ শুনে বললাম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললাম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কোথায়? আর সকলের দিকে ফিরে বললাম, ওহে তোমরা সবাই কি ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলে এই ব্যাপারটা কি জানতে চাইল, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউই রাজি হল না। যাই হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে, আমরা বাড়িখানা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্বেচ্ছাতে ভেজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো মৃয়মান ভাবে ঘরে ঢুকল। দেখলাম মেঝের উপরে প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়েছে, কোনে কোনে ঝুল আর মাকড়সা জাল। মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে তার সবই আছে। বাড়িতে মাত্র 2টি, তার মধ্যে একটি শয়নকক্ষ, আসবাবপত্রের মধ্যে একটা পুরনো কীটদষ্ট খাট আর তার মাথার কাছে একটা কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন,
না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস কষা খেলে কাটিয়ে দেওয়া যাবে, কাজ কি বাবা।
ভদ্রলোকটি সঙ্গে ছিল, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ তোমরা তাস পাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললাম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাঁক দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিভ চেপে গেছে, তাই আর কিছু বললেন না। রাত্রি শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লঞ্চন হাতে একলা শুতে গেলাম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো চলছে সমান দাম। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম, তারপর লঞ্চন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধ ছিল। আলো ধরে ঘন্টাখানেক একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ মনে হতে লাগল। বায়ুর অভাবে একটু গরমও মনে হল। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাং ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম। জানলা খুলে ফিরে আসতে পাশের দেয়াল আলমারিতে পড়ে, কৌতূহল হল, সেটাকেও খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটাও এটে গেছে। জোরে টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকার জিনিস কিছুই নাই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল, গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো বিস্তর দাঁড়িয়ে আছে। শরীরটা বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বার বার মনে পড়তে লাগলো, 2 একবার গায়েও কাটা দিল। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুরের বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। রাত্রি বোধ করি তখন 2টো কি আড়াইটে হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মল করে বিছানার উপর উঠে বসলাম। দেখি দেয়াল আলমারিটা থেকে শব্দ আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তিতর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে, সে কথা আমার মনে ধারও ঘেসল না। সমস্ত চেতনাটি অনুভব করতে লাগলাম সেই সুন্দর মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে খাচ্ছে। সেই শব্দ আর থামে না। নিশাচর প্রেজনীর এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমানভাবে চলতেই লাগে। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো, বাইরে হচ্ছে বৃষ্টি, ভেতরে অশরীরীর নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না, মশারি ছেড়ে বাইরে এসে পড়লাম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বের করে হেসে উঠল। অন্ধকার এর চেয়ে ভালো ছিল, মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না। আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গড়া থেকে ধরলাম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত পঁচিশেক দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল, নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণ পণে কোপাচ্ছে, সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে, পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক বোঝা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। আবার বিদ্যুৎ, দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই, লোকটা সমান ভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে। আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে ভীষণ শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলাম ডাকি, কিন্তু যদি জোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে লণ্ঠনটা জানালার সম্মুখে তুলে ধরলাম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সহ্য হয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতেই বেয়াল আলমারির দিকে তাকিয়েছিল। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতে ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লঞ্চনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানলার উপরে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব, তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের খাবার মতো একজন হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান দিল। জানলার খুন ধরা পচা কাঠ হঠাৎ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে একটা গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, কে তুমি? নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দিতে পারলাম না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল, তারপর মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1-3 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। মনে হলো মদের দুনির্বার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে উঠে পারছিল। আমি বললাম, মত তো নেই, কিন্তু আপনি কি? লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি, নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতাম, একদিন ঝগড়া করে চলে এলাম, তখন স্ত্রী বেঁচে নেই, শুধু শুধু মেয়ে। বাড়ি আসতে মেয়েটা বলল, বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলাম আর আর খুঁজে পাচ্ছি না, মাথায় ঢাক চড়িয়েছিল, মারলুম মেয়েটার রগে এক চর, মেয়েটা সেখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথে বেরিয়ে গেল। মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাঠের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝনঝন ঝনঝন। বর্দা নীরব রইল। অমূল্য ক্লেশ করে বলল,
ব্যাস এই গল্প, খালি ঝনঝন ঝনঝন।
বর্দা বলল, আর একটু বাকি আছে, শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন যেন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে গেল না। শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুঞ্জলি পাখি আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে।
এটার প্রেজেন্ট স্কুয়াশায় আছি শারমিন আপনার সাথে, আর আপনি শুনছেন এপিসোড রেডিও এফএম 89.2। আর এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প প্রেত পুরি, পড়ে শোনাচ্ছিল সেতু। আর জানিয়ে দিচ্ছি এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউন্স, টুইটার ও উইকিপিডিয়া। একমাত্র এয়ারটেলে দিচ্ছে এত সব বোনাস একসাথে, তাই বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা। আর অফার যাতে ভিজিট করুন facebook.com/airtelbus। আর অনেক বন্ধু ইতিমধ্যে জয়েন করে ফেলেছে, ইতিমধ্যে মানে যারা কুয়াশার একেবারে অন্ধ ভক্ত, একদম শুরু হওয়ার 15-20 মিনিট আগে থেকে SMS সময়টাকে দেখতে পাই যে 15-20 মিনিট আগে থেকে এসে হাজির তারা। চাঁদপুর থেকে SM আলাউদ্দিন তার স্ত্রীকে সাথে নিয়ে শুনছে এবং বলেছে প্রচুর গরম পড়েছে, না খেয়ে বসে কুয়াশা শুনছে তারা। মোহাম্মদ হৃদয় হাসান লিখেছে ঢাকা থেকে, আপু আজকে স্টোরিটা আশা করছি ভালো লাগবে। আর তারা তো সে তার সব বন্ধুদেরকে নিয়ে শুনছে। একজন নতুন লিসনার তিনি লিখেছেন, আমি নতুন লিসনার, নতুন লিসনার হলে অনেকদিন ধরে কুয়াশা কি করে শুনছেন, আজকে প্রথম SMS পাঠিয়েছেন সেটা বলুন। তার নাম হচ্ছে শুভ সাতক্ষীরা থেকে। বরিশাল থেকে, বরিশাল সর্দার বাড়ি থেকে লিখেছেন মাহফুজ, লিখেছে আপু আজ আমার কোনো ভয় লাগছে না, আজ আমি অনেক সাহসের সাথে কুয়াশা শুনছি, খুবই চমৎকার কথা। চট্টগ্রামের ভাষায় লিখেছেন বাক চাকমা সোমারুন, কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারছি না, আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখেছেন যেটা বুঝতে পারা তো দূরের কথা, পড়তেও পারছি না, আপনি আপনি এমনি বাংলায় লিখে পাঠান প্লিজ। হ্যালো আপু কেমন আছেন, আমার SMS কখনো পড়া হয়নি, প্রতি সোমবার SMS করি, আজ পড়লে খুশি হব, লাভ ইউ আপু দেলবার চিটাগং থেকে। অনেক ধন্যবাদ দেলবার, আজকে তো পড়ে দিলাম তাই আর মনে কোনো দুঃখ থাকবার কথা না। তো আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি শারমিন, চলে যাবো রাত 12টার খবর শুনতে, খবর শুনে ফিরে আসছি, সঙ্গেই থাকবে।
নিজের মনে একা বসে ভাবা,
সব বসে কেন একা একা, একা আবার লাইফ হয় নাকি, প্রেম ছাড়া লাইফ চলে কি পথ, প্রেম ছাড়া প্রেম কি পথ, প্রেম ছাড়া কত খাইটা পড়ে।
বন্ধুত্ব জমে শেয়ারিং এ, আর শেয়ারিং জমে স্মার্টফোনে, তাই এয়ারটেল 3G ইন্টারনেটের বেস্ট এক্সপিরিয়েন্স এর অফার মেসে নিতে ডায়াল করো *121*999#। এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা।
এবিসি রেডিও এফএম 89.2 চলছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, সাথে আছি আমি শারমিন। আর সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় ঘন্টায় আমাদের মূল কাহিনী শুনবার, যেটার অপেক্ষা এতক্ষণ আপনারা যেটার অপেক্ষায় বসেছিলেন। আজকের মূল কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ, আজকের অর্থাৎ আজকের কাহিনী রচয়িতা সিফাত মাহমুদ। তো আমরা এখন শুনবো গল্পটির প্রথম অংশ, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে আরও থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। একসাথে এতগুলো বোনাস দিচ্ছে একসাথে এয়ারটেল। বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা। আরও অফার জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbase। তো চলুন শুনবো এখন গল্পের প্রথম অংশ, তারপর ফিরে এসে কথা বলছি। আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 2221। আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা।
Yacho presents Kulasha. Kulasha.
সৃষ্টির সেরা জীব মানুষ, এ কথা কে না জানে। পৃথিবীর সব প্রাণীকে হারিয়ে মানুষ জয়লাভ করেছে, এই পৃথিবীতে রাজত্ব করছে। কিন্তু তবু কখনো কখনো মানুষ অমানুষ হয়ে ওঠে, মানুষের স্তর থেকে নেমে যায় অনেক নিচে, আর তখনই জেগে ওঠে কিছু অন্ধকারের জীব। অসহায় মানুষ হয়ে পড়ে তুচ্ছ পোকামাকড়ের খাদ্য। আজকে কুয়াশায় আমরা আপনাকে নিয়ে যাব এক অন্যরকম ভয়ের রাজ্যে, যে ভয়ের বসবাস আমাদেরই চারপাশে, আমাদের নিত্য দিনের জীবনে। অথচ প্রতিনিয়ত একসাথে বাস করার পরেও তারা কিন্তু রয়ে যায় আমাদের নজরের বাইরে, বেখেয়ালের অন্ধকারে। কি হবে যদি একদিন অন্ধকারের প্রাণীগুলো আমাদেরকেও টেনে নিতে যায় অন্ধকারে?
তন্ময়, তন্ময় ওঠো তো, আর কত ঘুমাবে? এই ওঠো না, কত বেলা হয়ে গেল, এতক্ষণ কেউ ঘুমায়?
সকাল হয়ে গেছে নাকি?
হ্যাঁ বাবা, সকাল হয়ে গেছে, আর একটু পর দুপুরও হয়ে যাবে, এখন ওঠো তো।
শরীরটা না ভালো লাগছে না।
কি হলো আবার? আচ্ছা, কালকে রাতে তোমার কি হয়েছিল বলো তো? ঘুমের মধ্যে ওরকম চমকে উঠছিলে কেন বারবার?
কি চমকে উঠেছি? কই, আমার তো কিছু মনে নেই।
হ্যাঁ, বারবারই কেমন করে যেন ঘুমিয়ে উঠছিলে, যেন খুব ভয় পেয়েছো। আমি কয়েকবারই উঠে জানতে চাইলাম কি হয়েছে, দেখি তুমি একদম কলা গাছের মতো ঘুমাচ্ছো, কোনো জবাব নেই।
কি বলো, কি জানি, আমার কিছু মনে পড়ছে না তো, স্বপ্ন টপ্ন দেখেছিলাম হয়তো।
আচ্ছা বাদ দাও, এখন ওঠো তো, অনেক কাজ আছে আর।
ও, ছুটির দিনে আজ আবার কি কাজ?
বারে ছুটির দিনেই তো সবচেয়ে বেশি কাজ থাকে, সারা সপ্তাহের জমে থাকা কাজ ছুটির দিনে না শেষ করলে কখন করব? তাছাড়া আজ সন্ধ্যায় আমাদের একটা দাওয়াত আছে, সেখানেও যেতে হবে।
দাওয়াত আবার কে দিল?
ছোট খালা, ছোট খালার ম্যারেজ অ্যানিভার্সারি আজকে, রাতে একটা ছোট্ট গেট টুগেদার হবে এই আর কি।
রাখি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না।
কিন্তু কেন?
এমনি বাবা, আমার কারো বাসায় বেড়াতে যেতে একদম ভালো লাগে না।
তন্ময়, তুমি না কেমন যেন হয়ে গেছো, কই আগে তো তুমি এমন ছিলে না, আগে তুমি ঘুরতে যেতে কত পছন্দ করতে।
ঘুরতে আমি এখনো পছন্দ করি, কিন্তু কারো বাসায় না প্লিজ, আমার একদম কোথাও যেতে ইচ্ছে করতেছে না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি আর করা, যেতে না চাইলে আর জোর করবো না, কিন্তু এখন তো ওঠো, হাত মুখ তো ধোবে নাকি?
উঠছি।
রাখি আর তন্ময়ের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, ইউনিভার্সিটি লাইফের শেষের দিকে দুজনের পরিচয়। পরিচয় থেকে প্রেম গড়াতে খুব বেশি দিন লাগেনি, তন্ময় হাসি খুশি ছেলে, তবে একটু চাপা স্বভাবের, আর রাখি উচ্ছল টাইপের মেয়ে, ঘুরে বেড়াতে পছন্দ করে, হইচই করতে ভালোবাসে, দুজনের স্বভাব দুরকম। তারপরও দুজনের মনের মিল হয়েছিল, রাখির প্রতি তন্ময়ের প্রচণ্ড ভালোবাসা দেখে রাখি মুগ্ধ হয়েছিল। কিন্তু ইদানিং রাখি তন্ময়কে নিয়ে বেশ একটু দুশ্চিন্তায় আছে, তার মনে হচ্ছে তন্ময় যেন কিছুটা ডিস্টার্বড। বিয়ের আগে ভার্সিটি লাইফে তন্ময় যেমন ঘুরে বেড়াতে পছন্দ করত, আর এখন আর তাকে সে ব্যাপারে মোটেই আগ্রহী মনে হয় না, প্রায় খুব গম্ভীর হয়ে থাকে। শুধু তাই না, রাতে ঘুমের মধ্যে প্রায় আবুল তাবুল কি যেন বলে, আবার ছোটখাটো বিষয় নিয়ে হঠাৎ করে প্রচন্ড রেগে ওঠে। এত বেশি রাগতে রাখি তন্ময়কে আগে কখনো দেখেনি, ব্যাপারটা খুব অস্বাভাবিক খেতে তার কাছে। সেদিন রাতের কথা, তন্ময় আর রাখি দুজনে রাতের খাবার খেতে বসেছে মাত্র।
এই তন্ময়, খেতে এসো, খাবার দিয়েছি।
এই তো আসছি। কি রান্না করলে আজ?
মাছ রান্না করেছি, তুমি তো এই মাছটা পছন্দ করো তাই না? এইটা দিই।
আরে বসো তো তুমি, আমি নিজে নিয়ে নিচ্ছি। তোমার ছোট খালাকে ফোন করেছিলে নাকি? কার সাথে যেন কথা বলছিলে ফোনে শুনলাম।
ও হ্যাঁ, আমি না, খালাই ফোন করেছিল। ওই আজকে যাবার কথা ছিল তো, আমি বুঝিয়ে বললাম যে তোমার শরীরটা ভালো নেই তাই আসতে পারছি না। ছোট খালা অবশ্য একটু মন খারাপ করেছে, আমি বলেছি যে আরেকদিন যাব।
ভালো করছো। এই এই এটা কি, এটা কি
কি কি কি হলো?
আমার পেট পোকা।
কি
সেবা পোকা আমার পেটে? এটা আসলো কোথা থেকে? যেখানে যে সেখানে তেলা পোকা, এত পোকা কোথেকে আসে? দেখে রান্না করতে পারো না? তেলা পোকা আমাকে খাইয়ে মারতে চাও নাকি তুমি?
আমি সত্যি বলছি, আমি বুঝতে পারছি না কিভাবে এখানে তেলা পোকা পড়লো। মনে হয় তখন যে রান্নার মাঝখানে ফোন ধরতে গিয়েছিলাম তখনই হয়তো।
আর রান্নার মাঝখানে খাবার গুলো তোমার যাবার দরকারটা কি বলি? তোমার রান্না করার দরকার নেই বুঝছো? সামান্য একটা মাছ রান্না করেছো তার মধ্যেও তেলা পোকা।
তুমি এরকম করছো কেন? আমি তো ইচ্ছা করে করিনি এমন। মানুষের ভুল হতে পারে না?
ভুল তাই না? তোমার এই ভুলের কারণে যদি আজকে আমি পোকাটা খেয়ে ফেলতাম, আমাকে মারতে চেয়েছিলে তুমি না?
আরে পোকাটা তো আমার পেটেও আসতে পারতো, আমি কেন এমন করতে যাবো?
না না পারতো না, এই তেলা পোকাটা ইচ্ছে করে আমার পেটে এসে পড়েছে। তুমি জানো না কিচ্ছু, আমাকে মারার জন্য এসেছে। আমাকে মারার জন্য, আমার জন্য।
মানে কি যে বলছো তুমি, আবস্থাবোধ কিছুই বুঝতে পারছি না। প্লিজ এত রাগ করো না, যা হবার হয়ে গেছে। আমি এখনই নতুন রান্না চড়াচ্ছি।
আমি আর খাবো না, আমার খাওয়ার রুচি নেই।
প্লিজ তন্ময়, বললাম তো আমার ভুল হয়েছে, এরকম আর কখনো হবে না। আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো। প্লিজ।
ঠিক আছে ঠিক আছে, এখন কান্নাকাটি শুরু করো না।
তাহলে রান্না চড়াই?
না প্লিজ, বিশ্বাস করো আমার পক্ষে এখন আর কিচ্ছু খাওয়া সম্ভব না। আমি বমি করে দেবো কিন্তু। আজকে থাক।
তুমি সারা রাত মা খেয়ে থাকবে?
কিছু হবে না, আমার ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি।
রাখির মন প্রচন্ড খারাপ হয়ে গেল। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সে ভাবতেও পারেনি। এমনিতে কয়েকদিন ধরে সে দেখছে তন্ময়ের মন মেজাজ ভালো নেই। সে ভেবেছিল তন্ময়কে কোথাও বাইরে বেড়াতে নিয়ে গেলে বা কারো বাসায় একটু ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, কিন্তু তার জন্য তন্ময়কে রাজি করানো তো যায়নি। এর ওপর আবার রাতের বেলা এমন একটা ঘটনা ঘটল। এখন তো তন্ময় আরো বেশি রেগে গেল। কি করে পরিস্থিতি একটু হালকা করা যায় ভেবে পাচ্ছে না রাখি। তার কিছুটা বিরক্তও লাগলো। তন্ময় একদম অবুঝের মতো আচরণ করে মাঝে মাঝে। এখানে তার দোষ কি ছিল? সে কি ইচ্ছে করে তন্ময় প্লেটে তেলা পোকা তুলে দিয়েছে? না, বাসায় আসলেই পোকামাকড় বেড়েছে মনে মনে ভাবে রাখি। তারপর মন খারাপ করে ঘুমোতে যায় সে। কিন্তু সেখানেও শুরু হলো তন্ময়ের আরেক পাগলামি।
আরে মশারি চাপার কোথায় গেল? এখানে তো থাকে।
এই গরমে মশারি, ওটা তো আমি কাবাটে তুলে রেখেছি।
মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো? একবার জিজ্ঞেস না করে নিজেই মশারি সরিয়ে রেখেছো আমাকে বিপদে ফেলার জন্য? না
বিপদে ফেলার জন্য মানে এটা আবার কেমন কথা? মশারির সাথে বিপদের কি সম্পর্ক? তোমার কথা কিছুই বুঝতে পারছি না।
তুমি কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করতেছো বুঝছো। আমার মশারি বের করে দাও এক্ষুনি।
কিন্তু এত গরমের মধ্যে কেউ মশারি টাঙায়? গরমে তো সেদ্ধ হয়ে যাব।
সেদ্ধ হলে হবা, মশারি আমার লাগবেই। দেখছো না কত পোকামাকড় ঘরে ঘুরে বেড়াচ্ছে? ঘরের মধ্যে এগুলো আমার গায়ে এসে উঠে পড়বে। এত পোকামাকড় কেন ঘরে? একটু ওষুধ দিতে পারো না?
পোকামাকড় তো সব বাড়িতেই থাকে, তার জন্য কেউ এত সিন ক্রিয়েট করে নাকি? আর দু চারটা পোকামাকড়ের জন্য তুমি মশারি টানাবা?
দু চারটা পোকামাকড় তাই না? এখানে দু চারটা পোকামাকড় সারা বাড়িতে পোকা ঘুরে বেড়াচ্ছে, যখন তখন গায়ে উঠে পড়ছে। খাবার প্লেটে রান্নার তরকারিতে পর্যন্ত তেলা পোকা পাওয়া যাচ্ছে, আর তোমার কাছে এটা কিছুই মনে হচ্ছে না?
আচ্ছা বাবা আচ্ছা, ঠিক আছে মশারি বের করে দিচ্ছি, যা ইচ্ছা করো আমি কিচ্ছু বলবো না। এই নাও, এবার হলো তো?
এটা কি,
মশাই ফিতা এত ছোট কেন?
আমাকে দাও, আমি টানাচ্ছি।
না থাক, আমি করব। তুমি করলে দেখা যাবে মাঝরাতে খুলে পড়ে গেছে। তুমি মশারি ভালো করে গুঁজে দাও।
আচ্ছা ঠিক আছে।
দেখি দেখি
কি হলো আবার,
এটা মশারি গুঁজে আছে, এখানে একটু জায়গা খোলা কেন?
আরে কি আশ্চর্য, এই সামান্য একটু জায়গা ফাঁকা রয়ে গেছে, তাও খেয়াল করিনি বলে এজন্য এমন করতে হয়?
এটা তোমার জন্য সামান্য হতে পারে, একটা তেলা পোকা ঢোকার জন্য যথেষ্ট, বুঝছো?
আমার অসহ্য লাগছে, তোমার মশারি তুমি নিজেই গুঁজে নাও, আমি কিচ্ছু করতে পারবো না।
হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তোমার কিচ্ছু করার দরকার নাই, আমি নিজে করে নিব।
যাই ইচ্ছা করো।
প্রচন্ড বিরক্ত হয়ে শুয়ে পড়ে রাখি। সামান্য সব বিষয় নিয়ে এভাবে ঝগড়া করতে তার একটুও ভালো লাগে না। কেন যে তন্ময় ইদানিং এমন আচরণ করছে? একটা অস্বাভাবিক শব্দ পেয়ে মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায় রাখির। অন্ধকারে প্রথম বুঝতে পারে না কিছু, সে তত ভালো করে তাকিয়ে দেখে তন্ময় বিছানার এক কোনায় গুটি সুটি মেরে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে ভয় কেঁপে কেঁপে উঠছে, ফুপিয়ে ওঠার মতো শব্দ করছে, শিশুদের মতো ভীত সন্ত্রস্ত লাগছে তাকে। ওকে এভাবে দেখি চমকে উঠে রাখি, পুরো দৃশ্যটা আতঙ্কিত হবার মতো। গভীর রাতে তন্ময় উঠে বসে আছে বিছানার এক কোনায় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি অদ্ভুত ব্যাপার, কি হয়েছে তন্ময়?
তন্ময় এ কি হলো তোমার, এমন ভাবে বসে আছো কেন, এমন করছো কেন, কি হয়েছে?
চারপাশে থেকে গেছে তেলা পোকা, চারপাশে কতগুলো তেলা পোকা,
কোথায়?
রাখির কথা শুনে ভালো মতো মশারির চারপাশে তাকিয়ে দেখল, অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না ঠিক। তারপরে সে দেখতে পেল পোকা দুটাকে, স্বাভাবিকের চেয়ে আকারে বেশ বড়। মশারির দুই কোনায় দুইটা তেলা পোকা বসে আছে চুপচাপ, নড়াচড়াও করছে না। এরকম পোকা অনেক ঘুরে বেড়ায় রাতে। রাখি ধারণা করলো খোলা বারান্দা দিয়ে পোকা দুইটা উড়ে এসেছে, কিন্তু সামান্য দুটো তেলা পোকা দেখে এরকম অস্বাভাবিক আচরণ করার কি আছে? আগে তো কখনো রাখি টের পাইনি যে তন্ময় পোকামাকড়কে এত ভয় পায়।
তন্ময় অনেক তেলা পোকা তো নয়, দুইটা তেলা পোকা আছে অবশ্য, আমার মনে হয় বারান্দাটা খোলা ছিল বলেই বাইরে থেকে হয়তো উড়ে এসছে। এটা দেখে এত ভয় পাবার কিছু নেই, তেলা পোকা তো বাইরেই আছে, মশারির ভেতরে তো আর ঢুকতে পারবে না।
তুমি বুঝতে পারছো না, দেখো ওরা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। বলেছিলাম না তোমাকে মশারিটা নাও, দেখলে দেখলে তো এখন, কেন বলেছিলাম?
হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এখন তো কোনো ভয় নেই, মশারি টাঙানো আছে, ওগুলো কিছু করতে পারবে না।
তুমি জানো না, তুমি জানো না ওরা সুযোগ করছে, একটু ফাঁক পেলেই ঢুকে পড়বে মশারির ভেতরে।
তেলা পোকার কি এত বুদ্ধি আছে? আর ঢুকে পড়লেই বাকি, এতটুকু একটা প্রাণী, একটু চাপা লাগলে মরে যাবে, একটু অ্যারোসল স্প্রে করে দিলে তো ওগুলো শেষ।
আরে না না না, মোটেই না, ওরা মরে না, ওরা অমর, ওদেরকে মারা সম্ভব না।
কি যাতা বলছো, একটা সামান্য তেলা পোকা।
তুমি দেখেছো ওদের চোখগুলো কেমন জল জল করছে? ওগুলো সাধারণ পোকা নয়।
তন্ময় প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো, তেলা পোকার চোখ মাটির দিকে থাকে, সেগুলো তো দেখাই যায় না, আর জল জল করার তো প্রশ্নই ওঠে না। আর আমাদের চারপাশে সবসময় হাজার হাজার তেলা পোকা ঘুরে বেড়াচ্ছে, ওগুলোর কোনো ক্ষমতা নেই মানুষের কোনো ক্ষতি করার।
তুমি জানো না রাখি, তুমি কিছুই জানো না, দেখো একে একে পোকারা এসে কেমন চারদিক ভরে যাচ্ছে, মশারির চারপাশে কেমন ঘিরে ধরেছে পোকাগুলো, মশারিটা যদি ছিঁড়ে ফেলে ওরা।
কি হলো তোমার, এমন করছো কেন? তোমার প্লিজ প্লিজ শান্ত হও, একটু শান্ত হও, আমি আছি তোমার পাশে, প্লিজ তন্ময়।
অনেক কষ্টে তন্ময়কে শান্ত করে রাখে। সেদিন রাতটা ওর প্রচন্ড ভয় কাটলো, সারা রাত দুশ্চিন্তায় রাখি ঘুমাতে পারলো না। সে নিশ্চিত বুঝে গেছে তন্ময়ের বড় কোনো সমস্যা হয়েছে। কোনো স্বাভাবিক মানুষ এভাবে বাচ্চাদের মতো পোকা দেখে কান্নাকাটি করে না, ঠিক কান্নাকাটিও না, পুরো ব্যাপারটার মধ্যে আতঙ্কিত হবার মতো একটা ব্যাপার ছিল। তন্ময়ের মশারির এক কোনায় গুটিসুটি মেরে চুপচাপ বসে থাকার দৃশ্যটা মনে পড়লেই রাখি ভয়ে শিউরে উঠছে। পরের দিন সকালবেলার কথা, তন্ময় ঘুম থেকে উঠেছে স্বাভাবিকভাবেই, রাতে যে সে এমন একটা আচরণ করেছে তা যেন ওর মনেই নেই। রাখি ওকে নাস্তা খেতে দিল, কোনো কথা না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল তন্ময়। আজকে সে একটু বেশি চুপচাপ, রাখি ঠিক করলো সাবধানে প্রশ্ন করে ওর কাছ থেকে জানতে হবে তন্ময়ের সমস্যাটা কি, কেন সে ইদানিং পোকা দেখলেই শিউরে ওঠে।
তন্ময় এখন কেমন লাগছে শরীর? ভালো লাগছে একটু?
হ্যাঁ আমি ঠিক আছি, ডোনরে।
তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলাপ করা আমাদের খুবই দরকার।
কি ব্যাপার নিয়ে বলো তো? তুমি কি আমার উপর রাগ করে আছো? রাখি আমি আমার কালকের আচরণের জন্য খুবই দুঃখিত, তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমি চাইনি, কিন্তু আসলে আমার এত খারাপ লাগছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ আমার উপর রাগ করো না।
না আমি রেগে নেই, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক টেনশনে আছি।
টেনশন কেন? টেনশন করার কি আছে?
তন্ময় আমার দিকে তাকাও। কই তাকাও, কি হলো? তুমি আমার চোখের দিকে তাকাচ্ছ না কেন?
আহা কি শুরু করলে!
তুমি কি বুঝতে পারছো তোমার কোনো একটা সমস্যা হচ্ছে? তুমি খুবই অস্বাভাবিক আচরণ করছো, আমার দিকে সরাসরি তাকাতেও পারছো না। আমি জানতে চাই কেন।
এটা তোমার ভুল ধারণা বুঝছো।
মোটেও না, আগে তো তুমি এমন ছিলে না, কত হাসি খুশি ছিলে আগে। বিয়ের পরপর তো তোমাকে এমন দেখিনি, এসব শুরু হয়েছে কয়েক মাস ধরে। হঠাৎ হঠাৎ চমকে ওঠো, রাতে দুঃস্বপ্ন দেখে কেমন যেন করতে থাকো। তারপরও আমি তেমন কোনো গুরুত্ব দেইনি, ভেবেছিলাম এসব সাময়িক, কিন্তু দিন দিন এসব আরো বেড়েই চলেছে। তুমি বেশিরভাগ রাতেই ঠিক মতো ঘুমাও না, আর সামান্য পোকামাকড় দেখে এত ভয় পেতে আমি কাউকে দেখিনি। আগে তুমিও পেতে না, তাহলে এখন এমন হচ্ছে কেন সেটাই আমি জানতে চাই।
পোকা দেখলে আমার ভয় লাগে।
কেন, এতটুকু একটা জীব কি কারো ক্ষতি করার ক্ষমতা রাখে?
রাখি ওরা এতটুকু জীব নয়, ওদের অনেক ক্ষমতা, ওরা মানুষ মেরে ফেলতে পারে।
কি অদ্ভুত কথা!
অদ্ভুত কথা নয় রাখি, আমি নিজেই তার সাক্ষী।
মানে কি বলতে চাও?
মানে আমি জানি ওদের উদ্দেশ্য কি, আমি ওদেরকে চিনি, তুমি চেনো না।
তোমার প্লিজ, কি হয়েছে আমাকে খুলে বলবে?
বলবো, তারাকে বলো, তোমার কি মনে আছে আমাদের ভার্সিটি লাইফের কথা?
অবশ্যই মনে আছে, কেন থাকবে না।
ভার্সিটিতে আমার সবচাইতে প্রিয় বন্ধু ছিল শাহেদ, সব সময় আমরা একসাথে থাকতাম, একসাথে ঘুরতাম, মনে আছে?
হ্যাঁ অবশ্যই মনে আছে, শাহিদ ভাইয়ের কথা কি করে ভুলি, ওনার অসাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হতো সবাই। উনি মারা যাওয়ার পরে তুমি একদম ভেঙে পড়েছিলে।
কিন্তু এমন কিছু ঘটনা আছে যা তোমরা কেউ জানো না।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শর্মিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও 90.2। আজকে কুয়াশার অদ্ভুত কাহিনী শুনছি। আমি শুরুতে দেখতে পেয়েছি এক নববিবাহিত দম্পতি যার নাম হচ্ছে তন্ময় এবং রাখি। শুরুতেই তারা তাদের আমরা দেখতে পেলাম যে তন্ময় ঘুম থেকে উঠে খুব ভয় পাচ্ছে, ঘুম থেকে না খাবার টেবিলে, ঘুম থেকে উঠে ভয় পেয়েছে, তারপর খাবার টেবিলে গিয়ে সে পোকা দেখে ভয় পায়। এবং একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তন্ময় এক ধরনের ফোবিয়া আছে, সে পোকা দেখলে ভয় পায়, পোকা মাকড় দেখলে শুধু ভয় না অতিরিক্ত ভয়। এবং তাদের ভয় কিন্তু তাদের দাম্পত্য জীবনেও অনেক অশান্তি তৈরি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাখি একটু কষ্ট পেয়েছে এবং কষ্ট পেতে পেতে এক পথে সে বিরক্ত হয়ে গেছে তার স্বামীর এরকম আচরণে। কিন্তু কেন তন্ময় এরকম করছে, এটা কি শুধুই ফোবিয়া নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, আমরা সেটা সবকিছুই সবটাই জানবো এর পরের পর্ব থেকে। তো ঠিক আছে, সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছে শর্মিন, আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 221 পাঠাবেন, আর মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে আপনি যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সহ। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। এরপর তন্ময় সব কথা বলতে শুরু করে, কেন পোকামাকড়কে সে এত প্রচন্ড ভয় পায়। এসবই তন্ময়ের বিয়ের আগের কথা। তন্ময়ের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল শাহিদ, দারুণ মন খোলা উচ্ছল হইচই করা ছেলে ছিল সে। শুধু তন্ময় না, যে কেউ শাহিদের সাথে একবার কথা বললেই মুগ্ধ হয়ে যেত। তন্ময় নিজে একটু চাপা স্বভাবের, কিন্তু শাহিদ ওকে কখনো একা শান্তিতে চুপচাপ বসে থাকতে দিত না। দুই বন্ধু মিলে বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর ঘুরে বেরিয়েছে সেই সময়। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর একদিনের কথা।
কি রে তন্ময়, একা এখানে বসে কি ভাবছিস?
কই কিছু না, তা তুই কখন এলি?
এই মাত্র দূর থেকে দেখলাম তুই কেমন যেন মুখটা বদমার মতো করে বসে আছিস। কি রে, ছেঁকা খেয়েছিস নাকি?
ছেঁকা? আমি? কেউ প্রেম করতে রাজি হলো না, ছেঁকা তো অনেক পরের কথা।
আরে তোর সাথে প্রেম করতে রাজি হবে কেন বলতো? মেয়েরা পছন্দ করে সাহসী, মানে বোল্ড টাইপের ছেলে, যারা তাদের জন্য প্রয়োজনে জীবন দিতে পারে। আর তুই, তুই তো ব্যাটা এগিয়ে গিয়ে দুটো কথা পর্যন্ত বলতে পারিস না, হয় হিমশিম খাস। এ আমাকে দেখ, কতগুলো প্রেম করেছি আর নিজে হিসাব করে বলতে পারবো না। আবার তাও আমি একবার কথা বললেই মেয়েরা আমার জন্য পাগল হয়, এদিকে আমিও আবার কাউকে ঠিক না করতে পারি না।
মানুষের জীবনে প্রেম ছাড়া আরো অনেক কিছুই আছে বুঝলি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে এলো আর ঢাকায় বসে মাছি মারছি, চল
কোথাও ঘুরে আসি। একদম আমার মনের কথা বলে ফেললি, আমিও ঠিক এই কথাই আস্তে আস্তে ভাবছিলাম। চল দুজন মিলে কোথাও ঘুরে আসি।
আচ্ছা তুই কোথায় যাবি বলতো? যেসব জায়গায় আগে ঘোরা হয়েছে সেরকম কোথাও যাবো না কিন্তু এবার। এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আগে কেউ যায়নি।
সমস্যা নেই, আমি জানি সেটা কোথায়। বান্দরবানের গভীর গ্রামে, যেখানে এখনো কোনো বাঙালির পা পড়েনি।
তাহলে দেরি করার কোনো মানেই হয় না, কালি চল রওনা দিই।
নো প্রবলেম বন্ধু, কালি যাওয়া যাবে। এখন চল, মামার দোকানের নুডলসটা খাওয়ার জন্য কেমন যেন মনটা টানছে।
চল চল চল।
এরকমই যে কোনো ব্যাপারে তার আত্মবিশ্বাস ছিল অসীম। নিজে যেটা ঠিক মনে করবে সেটা প্রমাণ করা তার চাই চাই যে কোনো ভাবে। তন্ময় শাহিদের সাথে যোগ দিতে পারত না। পরিকল্পনা মতো দুই বন্ধু রওনা দিল বেড়াতে, বান্দরবান শহর ছাড়িয়ে গভীর পাহাড়ের কোলে। সেখানে হাঁটা ছাড়া যাতায়াতের অন্য কোনো উপায় নেই। শাহিদটাকে নিয়ে গেল এত দূরে যে সে জায়গায় কোনো বাঙালির পা বোধহয় আসলেই পড়েনি কখনো। সারা দিন দুজনে হাঁটল, একটার পর একটা উঁচু পাহাড়, অনেক দূরে দূরে এক একটা পাহাড়ি নদী, অনেক দূরে দূরে এক একটা পাহাড়ি ছোট্ট গ্রাম। হাঁটতে হাঁটতে দুজনের পা যখন আর চলছে না, তখন শাহিদ রাজি হলো সামনের পাহাড়ি গ্রামটাতে রাতের মতো বিশ্রাম নিতে। সন্ধ্যার পরপর তারা সেই গ্রামটাতে ঢুকলেন। গ্রামের কারবারির ঘরে সেদিন রাতের মতো বিশ্রাম করার সুযোগ পেল তারা। ঘরটা গ্রামের এক কোনায়, পাহাড়ি ঘরগুলো যেমন হয় মাচার মতো উঁচু করে তৈরি সেরকম, সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এত হাঁটার পর আবার এতখানি উঁচু সিঁড়ি দেখে তন্ময় মহা বিরক্ত হলো, তাই হাঁপাতে হাঁপাতে বলল,
সারাদিন কি পরিশ্রমটাই না গেছে রে, হাঁটতে হাঁটতে পা থেতলে গেছে প্রায়।
এইটুকুতে এত? কালকে আরো বেশি হাঁটতে হবে, আমরা আরো অনেক গভীর জঙ্গলে যাব বুঝলি। তাই আজকে রাতটা এই পাহাড়ি গ্রামে ভালো করে রেস্ট নিয়ে নি, নাকি বলিস? কি রে এই তন্ময়, তুই এরকম অদ্ভুত চোখে তাকিয়ে আছিস কেন? ভূত কেউ দেখলি নাকি?
আরে না রে, ভূত না, পোকা।
পোকা মানে কিসের পোকা?
ওই দেখ কত বড় বড় পোকা।
শাহেদ তাকিয়ে দেখে ঘরের দরজার এক কোনায় দুইটা বড় সাইজের পোকা বসে আছে, কুচকুচে কালো দেখতে একেবারে। সুরগুলো ত্রিবিল করে নড়ছে, অনেকটা তেলা পোকার মতোই দেখতে। কিন্তু ঢাকায় যেমন পোকা দেখা যায় ঠিক তেমন নয়, কি একটা যেন তফাৎ আছে। কুতকুতের ছোট্ট দুটো চোখে পোকাগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে, দেখে ঘেন্না লাগে শাহেদের।
ও তাই তো, দুটো বড় বড় পোকা দেখা যাচ্ছে। তেলা পোকা? না না, তেলা পোকার মতোই দেখতে, আবার অনেকটা ওই গুবুরে পোকার মতো ধরন। ছি, কি এটা, এমন পোকা তো জীবনে দেখিনি। কি পিচ্ছিরি, কালো কুচকুচে দেখতে। ধুর, কোনো পাহাড়ি জাতের পোকা হয়তো এটা।
তুই সন্ধ্যাবেলায় গ্রামটায় ঢোকার কথা দেখিস নি? একদল লোক এক জায়গায় জড়ো হয়ে কি যেন করছিল।
দেখেছিলাম তো।
কাছে গিয়ে দেখেছিলি?
না, কাছে যাওয়ার সময় পেলাম কোথায়, আমার আবার তখন খুব ইয়ে লেগেছিল আর কি।
আমি গিয়েছিলাম। ওই পোকাগুলোকে ওরা পূজা করছে একদম দেবতার মতো।
ছি, বিচ্ছি একটা পোকা একে পূজা করে?
এটা কিন্তু সামান্য নয়, খুবই ভয়ঙ্কর পোকা এটা। স্থানীয় লোকজনদের কাছে শুনলাম এরও নাকি অমর, কখনো মরে না, কিন্তু যে কোনো মানুষ করে চাইলেই মেরে ফেলতে পারে। এই এলাকার সব জায়গায় এগুলো ঘুরে বেড়ায়, এই এলাকার বাইরে আর কোথাও না এগুলোকে দেখা যায় না। দেখ এগুলোর চোখ কেমন জলজলে। স্থানীয়রা ওদের পূজা করে কি জন্য জানিস? যেন ওরা ওদের কোনো ক্ষতি না করে।
তন্ময়, তুই ভয়ে একেবারে অস্থির হয়ে গেছিস তাই না? একটা পোকার গল্প শুনে তুই এমন ভয় পেলি? পোকা কি মানুষের চেয়ে বেশি শক্তিশালী? হ্যাঁ
শাহেদ, তুই ভুলে যাচ্ছিস কেন, তেলা পোকা কিন্তু এমন একটা প্রাণী যা কয়েক লক্ষ বছর ধরে টিকে আছে। ডাইনোসরও কিন্তু লোপ পেয়ে গেছে, এরা কিন্তু সব প্রতিকূলতাকে জয় করেই এখনো টিকে আছে। তেলা পোকাকে কেউ কখনো ধ্বংস করতে পারেনি, কখনো ভেবেছিস কিভাবে? তেলা পোকা কখনো মরে না।
তোর শালার মাথায় খারাপ হয়ে গেছে, তেলা পোকা কি সত্যি সত্যি অমর নাকি? তেলা পোকা কি আমাদের চেয়ে বেশি শক্তিশালী? দাঁড়া, তোর ভয় এই বান্দা দূর করে দিচ্ছে, আর এই পোকাগুলোকে তাদের উচিত শাস্তি দিচ্ছি আমি।
খবরদার এমন কিছু করিস না, এর ফল কিন্তু ভালো হবে না।
দেখ, অমরত্ব বের করছি, তোর এসব ভয়ের ভালো ওষুধ আছে আমার কাছে, দেখ আমি কি করি।
শাহেদের মধ্যে কেমন যেন একটা রোগ চেপে যায়। দুইটা পোকা কি তার থেকে বেশি শক্তিশালী? পা দিয়ে পিষে ফেললে তো শেষ। কত তেলা পোকা রোজ পায়ের নিচে পড়ে মারা যায় মানুষ জানতেও পারে না। আর তন্ময় বলে কি না তেলা পোকা নাকি অমর, এদের নাকি মারা যায় না। কি নোংরা বিশ্রী পোকাগুলো, ইস! আর এদের নাকি আবার পুজো করে কেউ, এগুলো বলে পবিত্র। দাঁড়াও, পবিত্রতা বের করছে। শাহেদের কাছে একটা প্লাস্টিকের কৌটা ছিল, সেটা বের করে নিয়ে খুব সাবধানে পোকাগুলোর দিকে এগিয়ে যায় সে। পোকাগুলোর চোখ মনে হয় যেন জ্বলছে, শাহেদ ভয় পায় না, খপ করে কৌটোটা চাপা দিয়ে আটকে ফেলে পোকা দুটোকে।
আটকে পড়ে দেখ কেমন ছটফট করছে। সামান্য একটা প্লাস্টিকের কৌটায় এরা বন্দি, এখান থেকে বের হওয়ার ক্ষমতা ওদের নেই। মানুষের চেয়ে বেশি অমর, বেশি শক্তিশালী।
দেখ শাহেদ, পাগলামি করিস না, ভালো লাগছে না কিন্তু।
আরে দাঁড়া না, মজা দেখাই। এই যে লাইটার, এখন এগুলোকে আমি একটু একটু করে পুড়িয়ে মারবো, খাবি নাকি এই পোকার বারবিকিউ?
শাহেদ তুই ছেড়ে দে রে, ছেড়ে দে, আমার ভালো লাগছে না। এত নিষ্ঠুরতা করার দরকারটা কি?
দরকার আছে, তোর ভয়টা সারা জীবনের জন্য দূর করতে হবে। তুই বুঝবি যে একটা পোকাকে ভয় পাওয়ার কিছু নেই। পোকা মানুষের চাইতে কোনোভাবে বেশি শক্তিশালী হতে পারে না। দেখ এই ব্যাটা, এখনো ভয় কাঁপছিস? এনে দেখ পোকাটা আমার হাতে কতটা অসহায়। দেখ দেখ দেখেছিস কি করলি? পোকাটা কেমন ছটফট করছে দেখেছিস?
আমার কেমন যেন লাগছে রে, আমি দেখতে পাচ্ছি না।
তাই না ঋতু কোথাকার? দেখ মরে গেছে, এনে ছেড়ে দে। এখন এই ঘরে আর কোনো পোকামাকড়ের ভয় নেই। এবার আরাম করে ঘুমা।
জানাটা লাগিয়ে দে প্লিজ।
কেন, মরা পোকা আবার জ্যান্ত হয়ে উড়ে আসবে তোর কাছে? এত ভয় পাস? যা এই বন্ধ ঘরের গরমে শেষ হয়ে যাব। এখন জানলাটা খুলে রাখ আর ঘুমিয়ে পড়।
আমার না ভালো লাগছে আমাকে।
আবার বললাম তো শুয়ে পড়, কালকে ভোরে উঠতে হবে।
ঠিক আছে।
ভয়ঙ্কর বিভৎস ভাবে পোকাগুলোকে মেরে ফেলে সাহেব। তন্ময় ভেতরটা ঘিন ঘিন করছে। সাহেবও কেমন যেন চুপ করে গেছে। ঘরের আবহাওয়াটা ঘুমট হয়ে উঠেছে, যেন খুব খারাপ কিছু ঘটেছে। তারপর আর বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ে দুজনে। বেশ কয়েক ঘন্টা পরে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে বসে সাহেব। তার কানের ভেতরে কিছু একটা যেন ঢুকে গেছে। কেমন যেন লাগছে, প্রচন্ড জ্বলছে কানের ভেতরটা। প্রথমে ঘুম চোখে সাহেব অন্ধকারে কিছু বুঝতে পারে না কি হয়েছে। তার পরপরই ভয়ে লাফিয়ে উঠে সে।
মজা করছিস?
কি হলো তোর?
তন্ময় লাফিয়ে উঠে দেখে সাহেব চাঁচাতে চাঁচাতে ছুটে বেরিয়ে যাচ্ছে। তন্ময় উঠে ওর পেছনে ছুটে দৌড়ে ওকে ধরতে চেষ্টা করে, কিন্তু কিছু বোঝার আগেই অন্ধকারে ছুটতে গিয়ে সাহেব পাহাড় থেকে পড়ে যায়। তন্ময় হতভম্ব হয়ে দেখে সামনে কিচ্ছু নেই, ধুধু শূন্যতা ছাড়া। এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেছে।
তারপর কি করলে তুমি?
আমি কিছুই করতে পারিনি রাখি, সাহেব আমার চোখের সামনেই মারা গেল। আমি শুধু তাকিয়ে দেখেছি ওকে মেরে ফেললো ওই পোকাগুলো প্রতিশোধ দিতে। এত মানা করেছিলাম সাহেবকে, ও বিশ্বাস করেনি আমার কথা। নিজের জীবন দিয়ে তার দাম দিতে হলো।
সাহেব তাহলে এই কারণে মারা গিয়েছিল? আর আমরা এতদিন জানতাম যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল।
অ্যাক্সিডেন্ট নয়, নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল সে। নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করতো সে।
কিন্তু তন্ময়, যা হবার তা হয়ে গেছে, কেন তুমি এসব ভেবে নিজের জীবনটায় অশান্তি ডেকে আনছো?
কারণ ওই পোকাগুলো আমাকেও ফলো করছে। ওদের মৃত্যুর জন্য ওরা আমাকেও দায়ী মনে করে। আমিও তো সেদিন ছিলাম ওই ঘরে, তাই আমি যেখানে যাই ওরা আমার পেছনে উড়ে আসে। আমাকে ভয় দেখায়, আমার গায়ে এসে পড়ে।
এটা তোমার ভুল ধারণাও তো হতে পারে।
না না, কখনোই না। তুমি দেখেছিলে কালকে ওই পোকা দুটো? এত বড় সাইজের তেলা পোকা তুমি আগে কখনো দেখেছো ঢাকায় বলো?
এটা ঠিক, পোকাগুলি অনেক বড় বড় ছিল, কিন্তু ওরা তো তোমাকে কিছু করেনি।
কিন্তু করবে, সুযোগ পেলেই করবে। রাখি, সব জায়গায় ওরা আমাকে তাড়া করছে, ঘরে বাইরে সব জায়গায়। আমি কোথাও যেতে পারছি না, এমনকি আমাকে স্বপ্নে ওরা ভয় দেখায়। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে আমাকেও শাহিদের মতো করে মেরে ফেলবে।
কিচ্ছু হবে না তোমার তন্ময়, কিচ্ছু হবে না। বিশ্বাস করো, সামান্য দুটো পোকা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
জানো না রাখি, তুমি জানো না। তুমি
আমি তো আছি, প্লিজ তন্ময়, তুমি একটু স্বাভাবিক হও, প্লিজ।
এমন সময় হঠাৎ কোথা থেকে যেন একটা বিশাল তেলা পোকা উড়ে এসে তন্ময় গায়ে বসে। তন্ময় যেন ভয় পাগলের মতো হয়ে যায়। ভয় চিৎকার করে ওঠে সে, পাগলের মতো সামনে যা পায় আছড়ে ভাঙতে থাকে, পোকাটাকে মেরে ফেলার চেষ্টা করে। রাখি অনেক বোঝাতে চেষ্টা করেও ওকে থামাতে পারে না। অসহায়ের মতো রাখি দেখে তন্ময় পাগলের মতো ঘরের সব জিনিসপত্র পিটিয়ে ভেঙে ফেলছে।
তোদের
আমি শেষ করে ফেলবো, আমি মেরে ফেলবো তোদের সব, শেষ করে ফেলবো, চুরমার করে ফেলবো সব।
সেদিনই রাখি যোগাযোগ করলো মানসিক ডাক্তারের সাথে। খুব ভালোভাবে সে বুঝতে পেরেছে সমস্যাটা এখন আর নিজে নিজে সামলানোর মতো ছোট পর্যায়ে নেই। রাখির ছোট মামা ডাক্তার, উনি রাখিকে একজন পরিচিত সাইকোলজিস্টের ক্লিনিকের ঠিকানা দিলেন। আর একটু দেরি না করে রাখি তন্ময়কে নিয়ে হাজির হয় সেই ক্লিনিকে। ডাক্তার সাহেব বেশ ভালো, তন্ময়কে খুব ভালো করে চেক আপ করলেন। তন্ময় কিন্তু ঠিক মতো সাড়া দিল না, ও সেদিন থেকেই কেমন যেন ঘুম হয়ে বসে আছে, ঠিক মতো কথা বলছে না। তাই রাখি ডাক্তারের সাথে কথা বলল।
ওকে কেমন দেখলেন স্যার?
সমস্যাটা একটু জটিল, ওর মনের ভিতরে প্রচন্ড একটা ভয় বসে গেছে। ওর প্রিয় বন্ধুর মৃত্যুটা ওকে প্রচন্ড নাড়া দিয়েছে বোঝাই যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করলাম অনেক, তেমন কোনো রেসপন্স নেই।
বাসায় দিন দিন ওর অবস্থা খারাপ হয়ে চলছে, ভায়োলেন্ট হয়ে উঠছে, আজ কিভাবে ভাঙচুর করলো, আমি ওকে নিয়ে প্রচন্ড ভয়ে আছি।
চিন্তা করবেন না, আমি পেশেন্টকে কিছু নার্ভ রিল্যাক্স করার ওষুধ দিলাম, এগুলো কয়েকটা দিন কন্টিনিউ করুন, আর ফলাফল কি হয় আমাকে জানাবেন।
ও কি ভালো হয়ে উঠবে?
আসলে সমস্যাটা কতটা জটিল হয়েছে এটা ভালোভাবে কিছুদিন পর্যবেক্ষণ না করে বলার উপায় নেই, তবে আমরা সবচেয়ে ভালোটাই আশা করব। মানসিক সমস্যার সুচিকিৎসা খুবই সম্ভব এবং পেশেন্টরা পুরোপুরি ভালো হয়েও যায়, তবে আপনাকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে আর পেশেন্টের যত্ন নিতে হবে ভালোভাবে।
আমি অবশ্যই সেটা করব, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না।
কোন ব্যাপারটা বলুন?
ওই যে তেলা পোকা, ওই পোকাগুলো কেন শুধু তন্ময়ের গায়ে উড়ে আসে? তন্ময় যে গল্পটা বলেছে তার মধ্যে কি কোনো সত্যতা আছে?
দেখুন, আমার মনে হয় ওটা সেফ একটা কাকতালীয় ব্যাপার। আমাদের চারপাশে অনেক তেলা পোকা সবসময় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তেলা পোকা সম্পর্কে একটা ভয় পেশেন্টের মনে আছে বলে তার কাছে মনে হচ্ছে ওগুলো শুধু তার গায়েই উড়ে আসছে। আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না।
ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন আর রেগুলার চেকআপের ব্যাপারে ভুলবেন না।
ডাক্তারের কাছ থেকে ওষুধপত্র বুঝে নিয়ে রাখি ফিরে এলো বাসায়। এখন থেকে ওকে সব সময় সাবধানে থাকতে হবে, তন্ময়কে চোখে চোখে রাখতে হবে। ডাক্তার বলে দিয়েছে এমন কিছুই করা যাবে না যেটা তন্ময় পছন্দ করছে না, অর্থাৎ তন্ময়কে খেপিয়ে তোলা যাবে না, দরকার হলে তন্ময়ের সব কথায় সায় দিতে হবে। দুই তিন দিন এইভাবেই কেটে গেল। তন্ময়কে দেখে মনে হয় সে সবসময় প্রচন্ড ভয়ে আছে। সেদিন বিকেলে দুজনে ঘুমিয়ে পড়েছিল, এমন সময় তন্ময় হঠাৎ কেমন যেন গড়ে ওঠে, ওর নাক দিয়ে নাকি কিছু ঢুকে গেছে, ভয়ে আটকে ওঠে রাখি। এর মানে কি?
কাছে ওঠো, ওঠো রাখি, ওঠো।
কি হলো?
ওঠো,
কি হলো?
আমাকে আমাকে ধরে ফেলেছে ওরা, আমাকে ধরে ফেলেছে। অন্যান্য দিয়ে ঢুকে গেছে কি যেন, অন্যান্য দিয়ে ঢুকে গেছে কি যেন,
কি ঢুকে গেছে?
পোকা, সেই পোকাগুলো আমার দাঁত দিয়ে ঢুকে গেছে।
কোথায় দেখি?
আমি তো এখন মারা যাবো, দম বন্ধ হয়ে আসছে।
কি করবো, এসব কি হচ্ছে? তুমি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করছি, একটু সময় দাও, একটু সময় দাও আমাকে প্লিজ।
রাখি ওকে থামাতে পারে না কিছুতেই, প্রচন্ড ভয় পেয়ে রাখি ফোন করে ডাক্তারকে অ্যাম্বুলেন্সের জন্য। তারপর সবকিছু ঘটে খুব তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল তন্ময়কে, ডাক্তার ওকে ভর্তি করে নিলেন। তন্ময়ের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে, অ্যাডমিট করা ছাড়া আর কোনো উপায় নেই। ওর ভালো চিকিৎসা হবে ভেবে রাখি ওকে ওখানেই রেখে এলো। খুবই অসহায় বোধ করছে সে, কিভাবে এই পরিস্থিতি সামলাবে জানে না রাখি। এভাবে কেটে যায় এক মাস, তন্ময়ের অবস্থার কোনো উন্নতি নেই। রাখি যখনই পারে হাসপাতালে চলে যায় ওকে দেখতে, কিন্তু ওখানে রোগীর আত্মীয়দের থাকার কোনো ব্যবস্থা নেই বলে বেশিক্ষণ থাকতেও পারে না। সেদিন বিকালে রাখি মন খারাপ করে হাসপাতালের বাইরে বারান্দায় বসেছিল। ওকে তন্ময়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। ডাক্তার সাহেব খবর দিয়েছেন জরুরি ভিত্তিতে রাখি যেন ডাক্তারের সাথে দেখা করে। মনে মনে ভয়ে অস্থির হয়ে গেল রাখি। তন্ময় ঠিক আছে তো?
স্যার, কি অবস্থা এখন তন্ময়ের? কেন আমাকে ইমার্জেন্সি দেখা করতে বললেন? কোনো খারাপ খবর?
বসুন বসুন মিস রাখি, আসলে কিছু জরুরি কথা বলবো বলে আজ আপনাকে আসতে বলেছি।
কোনো ভয় পাওয়ার মতো কিছু কি আছে?
সব কিছু খুলে বলবো আপনাকে, তবে আগে আমার কিছু প্রশ্নের উত্তর দেবেন।
হ্যাঁ বলুন।
তন্ময়ের সাথে আপনার পরিচয় কতদিনের?
দুই বছর। আমার ভার্সিটি লাইফের প্রায় শেষ দিকে ওর সাথে আমার পরিচয় হয়, তার এক বছর পরই আমরা বিয়ে করি।
তন্ময় কেমন স্বভাবের মানুষ বলে আপনার কাছে মনে হয়েছে?
ও বেশ ঠান্ডা স্বভাবের, একটু চাপা, বেশি কথা বলতো না কখনোই, তবে তাই বলে গম্ভীর ছিল না, আগে তো হাসি খুশি থাকতো। ওর প্রিয় বন্ধু মারা যাবার পরই একটু কেমন যেন হয়ে গেল, তখন আমরা বুঝতে পারিনি, ভেবেছি প্রিয় বন্ধুকে হারিয়ে মন খারাপ, কদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু ও যে মনে মনে এতটা আঘাত পেয়েছে তা আমি ভাবতেও পারিনি।
মিস রাখি, আসলে মানুষের মন যে কিভাবে কাজ করে তা নিয়ে বিজ্ঞানীরা এখনো কাজ করে যাচ্ছে, এখনো সব রহস্য বুঝতে পারেনি মানুষ। তবে একটা কথা আপনাকে বলতে চাই, সেদিন আপনার কথায় তেমন গুরুত্ব না দেওয়াটা একটা বড় ভুল ছিল। তন্ময়ের অসুখের মূল কারণ লুকিয়ে আছে ওর গল্পে, আমরা সেটা বুঝতে পারিনি।
কি বলতে চাচ্ছেন আপনি?
মনটাকে শক্ত করুন মিসেস রাখি, আপনাকে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি আশা করেননি।
নিয়ম ভীষণ টাই একদম পাক্কা 24 ঘন্টা ব্রাউজিং নো রেস্ট্রিকশন হবে টক এক পয়সা নাই কোনো টেনশন
শরীর বলে ভয় ভয়
এই হিসাব কয়দিন
জলিন বলে
24 ঘন্টা এক রেট মেয়াদ 30 দিন হিসাব পরে দেখো শরীর সবাই শুধু নেয় এ দিল ছাড়া এত কিছু আর কে দেয় আর কে
বন্ধ কানেকশনে এত সব বোনাস এখন এয়ারটেলে বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে পাচ্ছ 1 টাকার কথায় 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে আর পাচ্ছ এমবি ফ্রি ইন্টারনেট পুরো 30 দিনের জন্য সাথে থাকছে ফ্রি এয়ারটেল জিও টুইটার ও উইকিপিডিয়া এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক
এফএম 89.2
এয়ারটেল প্রেজেন্টস ক্লাশা
এয়ারটেল প্রেজেন্ট স্কুয়াশে আপনার সাথে আছি আমি শারমিন আর আপনি শুনছেন এপিসোড রেডিও ফর 90.2 আজকের কাহিনী বড়ই অদ্ভুত ভীষণ অন্যরকম আমরা শুনছি একটা পোকাকে এত ভয় পেতে পারে একজন মানুষ এবং সেটা হচ্ছে তন্ময় রাখির স্বামী এবং একটা পর্যায়ে আমরা মানে এর আগের এপিসোডে আমরা মানে পর্বে যেটা শুনলাম সেটা হচ্ছে যে তন্ময় তাকে বলতে শুরু করলো তার এক বন্ধুর কথা রাখিও তাকে চেনে তার বন্ধুর নাম শাহেদ এবং ভয় সূত্রপাতটা কোথায় সেটা বলে দিচ্ছি তার সঙ্গে সে বান্দরবান বেড়াতে গিয়েছিল রাখির সঙ্গে বিয়ে হবার আগে সেখানেই তেলাপোকা দেখে আমরা ঘটনাটা শুনেছি সেখানে এক জায়গায় তেলাপোকা দেখে ভয় পায় রাতের বেলা এবং শাহেদ সেই তেলাপোকাগুলোকে পুড়িয়ে মারে এবং সেই রাত্রেই পোকা শাহেদের কানের ভেতর ঢুকে যায় এবং আমরা দেখতে পাই যে শাহেদ মানে ভয় একেবারে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে পাহাড় থেকে পড়ে মারা যায় যদিও এটা দুর্ঘটনা কিন্তু এই ঘটনার কারণেই কি এত প্রভাব পড়েছিল তন্ময়ের মনের মধ্যে যে কারণে সে পোকা দেখলে এত ভয় পেত এবং একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে গেল যে রাখি আর তন্ময়কে বাড়িতে রাখবার সাহস পেল না তাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং সে যে ডাক্তার তাকে দেখছিল একদিন এমার্জেন্সিতে সে ডাক্তার ডেকে পাঠায় রাখিকে এবং রাখি খুব ভয়ে ভয়ে সেখানে গিয়ে জানতে চায় ডাক্তারের কাছে যে তার স্বামী আসলেই ভালো আছে নাকি আরও তার অবস্থা খারাপ হয়েছে সে সময় ডাক্তার রাখিকে বলে মন শক্ত করতে তার সে বোধহয় কিছু বলতে চায় রাখিকে আমরা জানি না তন্ময়ের কি হয়েছে আমরা জানি না ডাক্তার রাখি কি বলবে সেটা জানতে হলে আপনাকে থাকতে হবে আমার সঙ্গে এখনো এর পরের পর্বে যেতে হবে আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবং সাথে আছি শারমিন আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে এয়ারটেল এরপর ডাক্তার সাহেব রাখিকে এমন কিছু কথা বললেন যা আসলে রাখি কল্পনাতেও ভাবতে পারেনি তন্ময় তার মনে এমন কিছু কথা চেপে রেখেছে যা হয়তো কেউ কোনোদিন না জানলেই ভালো ছিল কিন্তু ডাক্তারের কাজই হচ্ছে মনের গভীরে লুকিয়ে থাকা অসুখের কারণ খুঁজে বের করা কোনো ওষুধেই যখন কাজ হচ্ছে না তখন ডাক্তার ওর উপর একটা বিশেষ চিকিৎসা প্রয়োগ করেছিলেন অচেতন অবস্থায় ওর মুখ দিয়ে এমন কিছু সত্যি কথা বের হয়েছে যা কোনো দিনই তন্ময় কাউকে বলতে পারেনি তন্ময় ভালোবাসত রাখিকে নিরবশ্রী লাইফ থেকে কিন্তু সামনে গিয়ে কোনোদিন বলার সাহস করতে পারেনি নিজের সম্পর্কে খুব ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগত সে শাহেদের খুব প্রিয় বন্ধু চোখের সামনে সবসময় দেখত কিভাবে শাহেদ যা দেখে তাই সে নিজের করে নিতে পারে বন্ধুর কাজে মধ্যতার পাশাপাশি এক ধরনের ঈর্ষা ছিল শাহেদের মনে আর ছিল ভয় শাহেদকে দেখলেই মেয়েরা মুগ্ধ হয়ে যায় শাহেদও তাদেরকে সহজেই বশ করে ফেলে কিন্তু রাখি তন্ময়কে পছন্দ না করে যদি সাহেবকে করে ফেলে ভেতরে ভেতরে পুড়ে যেতে থাকে তন্ময় কিন্তু খুলে বলতে পারিনি কাউকেই সাহেব যখন ওই পাহাড়ি গ্রামটাতে পুড়িয়ে মারল পোকাগুলো তখনই তন্ময়ের ভেতরে একটা প্রচণ্ড ঘৃণা জন্মায় ওর প্রতি একটা ভীষণ পাগলামি জন্ম নেয় ওর ভেতরে ওকে একটা শাস্তি দিতে চায় তন্ময় আর তাই গভীর রাতে শাহেদ যখন ঘুমিয়ে পড়েছিল ওর কানের ভেতর তন্ময় গুঁজে দেয় একটা পোকা ও ভেবেছিল শাহেদের একটা উচিত শাস্তি হবে কিন্তু এইভাবে যে মরে যাবে শাহেদ তা ভাবতেও পারিনি তন্ময় পরিণতি কি হবে এত কিছু ভেবেচিন্তে সে কাজটা করেনি হয়তো ওই মুহূর্তে ভেতরে লুকিয়ে রাখা একটা রাগও ঝাড়তে চেয়েছিল শাহেদের ওপর শাহেদকে জব্দ হতে দেখবে বলে কিন্তু শাহেদ যখন মরে গেল তন্ময় টের পেল যে সে কি ভুল করেছে না শুধু ভুল নয় অপরাধ
এই অপরাধের কোনো ক্ষমা হয় না, হয় শুধু প্রায়শ্চিত্ত। তন্ময়ের ভেতর জন্ম নেয় এক অপরাধ বোধ, নিজের প্রতি ঘেন্না, আর শুরু হয় প্রায়শ্চিত্ত। তন্ময়ের ভেতর জন্ম নেয় অপরাধ বোধ, নিজের প্রতি ঘৃণা আর প্রচন্ড ভয়। তার মনে হতে থাকে ওই তেলা পোকাগুলোর কাশা যেটা, না হলে কেন তন্ময়ের মাথায় একবারও কাজ করলো না এমনটা করার আগে? নিশ্চয়ই তেলা পোকাগুলোই তন্ময়কে দিয়ে এমন কাজ করিয়ে নিয়েছে, কিন্তু কি করে সেই কথা সে রাখি কিংবা অন্য কাউকে বলবে? ভেতরে ভেতরে প্রতিদিন মরে যেতে থাকে তন্ময়।
না, এটা সম্ভব নয়, আমার তন্ময় এমন করতে পারে না।
আমি দুঃখিত মিসেস রাখি, নিজেকে শক্ত করুন।
এখন আমি কি করব?
এই মুহূর্তে ওনাকে সুস্থ করে তোলাটাই আমাদের প্রায়োরিটি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব তন্ময়ের চিকিৎসা করব। ওনাকে সুস্থ করে তুলতে যা কিছু আমাদের পক্ষে করা সম্ভব সব কিছুই করব।
আমি কি একবার ওকে দেখতে পারি?
উনি কাউকে চিনতে পারছেন না, তবু আপনি চেষ্টা করে দেখুন, যদি কোনো উপকার হয়। উনি আপনাকে খুব ভালোবাসেন।
রাখি তন্ময়ের ঘরে ঢুকে, কোনো দিকে কোনো খেয়াল নেই তন্ময়ের, যেন সে কাউকে চেনে না। রাখি অবাক হয়ে তাকিয়ে দেখে, তন্ময় হুস হুস করে শুধু অদৃশ্য তেলা পোকা তাড়াচ্ছে, কিন্তু আশেপাশে কোনো পোকা নেই। কিন্তু তন্ময় যেন কার সঙ্গে কথা বলছে। হু হু করে কেঁদে ফেলে রাখি।
তন্ময় হুস হুস, আমাকে চিনতে পারছো? তন্ময় দেখো এদিকে, আমি রাখি, আমাকে চিনতে পারছো না? তন্ময়,
কেন
এমন করতে গেলে তুমি? আমি তো এমনি তোমাকেই ভালোবাসতাম, কেন তুমি এভাবে নিজের জীবনটা নষ্ট করলে?
আমাকে পোকা মাকড় গুলো কেমন চেপে ধরেছে, চলে যাও, নয়তো তোমারও আমার মতো দশা হবে। আমি অভিশপ্ত, তুমিও অভিশপ্ত হয়ে যাবে। ওরা আমাকে বাঁচতে দেয়নি, ওরা তোমাকেও মেরে ফেলবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে।
কাঁদতে কাঁদতে বের হয়ে আসে রাখি। তার আর এখানে কিছুই করার নেই। পেছনে পড়ে থাকে এক হতভাগ্য যুবক, নিজের ভুলে নিজের সবচেয়ে প্রিয় দুজন মানুষকে চিরতরে হারিয়ে ফেলেছে সে। হাসপাতালে সারাদিন হুস হুস করে অদৃশ্য তেলা পোকা তাড়িয়ে বেড়ায় তন্ময়। তুচ্ছ পোকামাকড় জিতে যায় মানুষের সামান্য ভুলে। তেলাপোকারা কিচকিচ করে আনন্দ ঘোষণা করে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর আপনার সাথে আছি আমি শারমিন। আর শুনলাম অদ্ভুত এক গল্প, যে গল্পের নাম হচ্ছে তেলাপোকা। একজন বন্ধু লিখে পাঠিয়েছেন আজকের এপিসোডের নাম তেলাপোকা। এম আই রাইট শারমিন আপু? তার নাম হচ্ছে শ্যাম হাজারিবাগ থেকে। ইউ আর অ্যাবসলুটলি রাইট। আর রচনা করেছেন এটার সিফাত মাহমুদ এবং তিনি এটা নাট্যরূপ দিয়েছেন, এবং সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর আপেল মাহমুদ এম এমিল। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, তন্ময় চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, রাখির চরিত্রে সিফাত মাহমুদ, শাহেদের চরিত্রে প্রত্যয়, এবং ডাক্তারের চরিত্রে আপেল মাহমুদ। অদ্ভুত এক গল্প শুনলাম পোকামাকড় নিয়ে। যদি আমার নিজেরই খুব পোকা, আমার পোকার প্রতি আমারও ফোবিয়া আছে, আমি আমার স্ক্রিপ্ট রাইটারকে বলছিলাম আর পোকা নিয়ে লিখবো না, কিন্তু এরপর আমি নিজেই ভয় পেয়ে যাবো। অনেকেই ভীষণ ভয় পেয়েছেন, অনেকে দেখেছেন, খুব ভালো লেগেছে আজকের এপিসোড। দুই একজন হয়তো আমার মতে পোকামাকড় যারা ভয় পায় তারা হয়তো সে কারণেই একটু বলেছেন ভয় লাগছে, কিন্তু একটু অন্যরকম লাগছে। কিন্তু আমার মনে হয় আজকের গল্পটা একেবারে অন্যরকম ছিল, অসাধারণ ছিল। তো ঠিক আছে, যারা এসএমএস পাঠিয়েছেন আমার সঙ্গে আছেন, আরো যারা লিখতে চান লিখতে থাকুন, আমি আছি আরো কিছুক্ষণ। কিন্তু তার আগে জানিয়ে দেবো, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন এক টাকার কথা এক টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি এয়ারটেল টিউনস, টুইটার ও উইকিপিডিয়া। আর এত সব বোনাস কে দিচ্ছে, একসাথে এয়ারটেল দিচ্ছে। আর বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা, আরো অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbaze। আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর আমার সাথে এই মুহূর্তে যে আছে, পাত্তা থেকে শুরু করছি আমি এসএমএস পড়া। শ্যামিন আপু, তোমাকে অসংখ্য থ্যাংকস প্রতি মানডেতে আমার এসএমএস পড়ার জন্য, শ্যাম হাজারিবাগ থেকে। আর যাত্রাবাড়ি থেকে রকিবুল ইসলাম লিখেছে, হাই শ্যামিন আপু কেমন আছো? আপু আজকের কুয়াশা শুনে বেশি ভয় লাগছে না, আরো অনেক ভয়ের গল্প বল। আবার যদি খুব ভয়ের গল্প থাকে, আজকে আমার খুব ভয় লেগেছে, অনেকে ভয় পেয়েছে। আসলে ভয়টা একটা অনুভূতি, সেটা এক একজনের এক এক রকমের। তোমার হয়তো ভয়ের অনুভূতিটা একটু কম, তাই ভয় লাগেনি। আবার অনেকে হয়তো এই পোকার গল্প শুনেই দেখা গেল আজকে সারা রাত ঘুমাবে না, ঘরে খুঁজবে, অ্যারোসল মারবে, যদি কোনো পোকা থাকে নাকি ছাদে দেখবে একবার। আমারই হয়তো সেই অবস্থা হবে। হিমাদি লিখেছে, নট ব্যাড অ্যাট অল, বাট ক্লাসিক্স আর বেটার, বাকিটা আসেনি। কুয়াশা লিখেছে, সুবর্ণা আপনি গল্পটা অনেক ভয়ঙ্কর এবং সুন্দর, থ্যাংক ইউ সুবর্ণা। আর লিখেছে রাজবাড়ি থেকে রকিবুল ইসলাম, হাই শামিন আপু কেমন আছো? আপু আজকের কুয়াশা শুনে আমি আরেকবার করছিলাম, সরি। মুন লিখেছে, জামরা থেকে, আপনি গল্পটা জোস অ্যান্ড অসম, অনেকদিন পর জোস একটা গল্প শুনলাম, থ্যাংক ইউ আপনি এই গল্প দেওয়ার জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর লিখেছে, আপুকে আমাদের ভয় দেখিয়ে মজা পান, ফয়সাল লিখেছে চিটাগাং থেকে। আচ্ছা, ভয় ছাড়া মজা ইম্পসিবল। আচ্ছা যাক, আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। রফি লিখেছে, নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু স্টোরিটা খুবই অদ্ভুত ছিল, খুব ভালো লাগলো স্টোরিটা, অ্যান্ড খুবই ভয় পেয়েছি। আর আদনান জানতে চেয়েছে যে সে স্টোরি পাঠাতে পারবে কিনা, নিশ্চয়ই পারবে। তুমি, তোমাকে আমি অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি, আমি এখনই বলে দিই, নাহলে আমি এসএমএস পড়তে পড়তে ভুলে যাবো। সেটা হচ্ছে ABC দুভাবে পারো পাঠাতে, একটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আছে একটা, সেখানে তুমি ইমেল করতে পারো, অথবা তুমি আমাদেরকে পোস্ট করে পাঠাতে পারো, বা নিজে এসে আমাদের অফিসে দিয়ে যেতে পারো। আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি অফিসে, ঢাকা ট্রেড সেন্টার, ABC রেডিও, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আচ্ছা, সামিরা লিখেছে, পাপের শাস্তি পেয়েছে, এক্স্যাক্টলি। আর আবুল মালিক কোনাবাড়ি থেকে লিখেছে, শ্যামিনাপুর আমরা তিন বন্ধু মিলে কুয়াশা শুনছি, বেশ ভালো লাগছে এবং বেশ ভয় পাচ্ছি। জাহাঙ্গীর আলম কাপাসিয়া থেকে লিখেছে, আপু আমি নূরজাহানের, আচ্ছা নূরজাহানের কে, নূরজাহান শুনছি কিনা সেটা জানতে চাইছি নাকি পুরোটা তোমার আসেনি, তাই আমি পড়তে পারলাম না, সরি। তারিন লিখেছে চিটাগাং থেকে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি তারিন। জ্যোতি লিখেছে গাজীপুর থেকে, আমার মিষ্টি শ্যামিন আপু কেমন আছে? আজকের স্টোরিটা খুব ভালো হয়েছে, সবার অভিনয়গুলো খুব ভালো লেগেছে, আর থ্যাংকস টু ইউ অ্যান্ড কোয়াশা টিম। আর জিশান লিখেছে গ্যান্ডারিয়া থেকে, পোকাগুলোকে এখনো, পোকাগুলো কি এখনো আছে সত্যি? আমি জানি না, এই পোকা সংক্রান্ত কিছু না লিখলে মনে হয় ভালো হবে আমার জন্য বিশেষ করে। সাইদ লিখেছে আশুলিয়া থেকে, নাইস স্টোরি, আপু আমার টেক্সটটা পড়ো না, কেন? তো পড়লাম, গল্পের মধ্যে তো টেক্সট পড়ার কোনো সুযোগই নেই, এটা বুঝতে হবে। যারা নিয়মিত কুয়াশা শুনে তারা কিন্তু এই কথাটা লিখে পাঠায় না। আমার আশুলিয়া থেকে সাইদ, তুমি বোধহয় রেগুলার শোনো না। থুইচিং মামা কাপটাই থেকে লিখেছে, হাই কুয়াশা রানী, শারমিন আপু কেমন আছেন? আমি আপনার অনেক বড় ফ্যান, খুব ভয় পাচ্ছি, পানি খেতে পাচ্ছি না। এটা মানে তোমার কমন একটা ব্যাপার, তুমি প্রায় দিনই আমাকে লিখে পড়া, পানি খেতে যেতে পারছি না, ওয়াশরুমে যেতে পারছি না। কোকওয়াং পাহাড়ি গ্রাম কাপ্তাই থেকে লিখেছে, আপু আমরা তেলাপোকাকে পূজা করি না, একটা তেলাপোকা উঠছে আপনার আপনার কাছে, প্লিজ এগুলো লিখবে না। এটা তো একটা ফিকশন, ফিকশনে অনেক কিছুই থাকে, এটা কাউকে বিশেষ করে বলা হয়নি যে উপজাতি বা আদিবাসী কাউকে খাটো করা হয়নি, ছোট করা হয়নি, জাস্ট ফিকশন, গল্প কাহিনী, সে কাহিনী সে আর কি লেখা হয়েছে।
এটা তো পার্সোনালি না নিলেই খুব ভালো হবে। এনিওয়েজ, জাহাঙ্গীর আলম কাপাসিয়া থেকে লিখেছে, আপু আচ্ছা এটা আবারও সেই অসমাপ্ত এসএমএস যেটা আমি ভুল করে বারবারই পড়ে দিচ্ছি। হাই, হাউ আর ইউ শারমিন আপু, অনেকদিন পর এসএমএস করেছি, আজ এক নির্জন বাড়িতে কুয়াশা শুনছি, খুবই আপসেট লাগছে। ফারুক তামিম, আপসেট লাগছে কেন, ভয় লাগার কথা। ইসমাইল লিখেছে, খুব ভয় লেগেছে, ধন্যবাদ কুয়াশাকে, শারমিন আপু তুমি অনেক ভালো, অনেক সুইট। আচ্ছা অনেকজন কিন্তু লিখেছে, অনেকজনকে লাভ রূপা। এনিওয়েজ, আর সোহাগ লিখেছে ধানমন্ডি থেকে, আশামিন আপু আজ তোমার ফার্স্ট এসএমএস করলাম, আশা করি পড়ে দেবে, পড়ে দিলাম, তোমার আশা পূরণ করলাম। শাহিদ লিখেছে লালবাগ থেকে, একা বারোতলার ছাদে বসে শুনছি, ভয় শেষ, আপু আমি আজ ঘরে ঢুকতে পারবো না মনে হচ্ছে। ইমরান হোসেন খান লিখেছে চিটাগং থেকে, আপু কেমন আছো, অনেক ভয় পাচ্ছি, বাথরুমে গিয়ে দুইটা তালা বোকা দেখলাম, অনেক বড়, ভয় লাগছে, কি করব। কি করবে, তালা পোকা মেরো না, কোন পোকা মাকড় বা কোনো পশু পাখি বা যাই হোক, প্রাণ আছে তো, না মারাই ভালো, একটু হুশহাস করে তাড়িয়ে দাও, চলে যাবে এমনিতেই, কারণ এরা কিন্তু মানুষকে খুব ভয় পায়, আমরা ওদেরকে ভয় পাই, আসলে ওরাই কিন্তু আমাদেরকে খুব ভয় পায়, এবং ওরা যখন খুব ইনসিকিউর ফিল করে তখনই কিন্তু ওরা আমাদেরকে অ্যাটাক করে, ওরা ভাবে আমরা ওদেরকে মারতে যাচ্ছি। ইউজুয়ালি কিন্তু আমরা তাই করি, একটা স্যান্ডেল নিয়ে কিংবা অ্যারোসোল নিয়ে সেটা মারাটা খুবই, আমাদের তো মশা মারতেও খুব কষ্ট হয়, তো আমরা আমরা যেটা করবো যে আমাদের তেলা পোকা বা যে কোনো পোকামাকড়কে না মেরে তাড়িয়ে দিয়ে তার পাশ কাটিয়ে আমরা অন্যদিক দিয়ে গেলাম, যে তারা আমাদেরকে দেখে ভয় না পায়, আমার মনে হয় ওরাও আমাদেরকে দেখে ভয় পায়। নাইস স্টোরি শারমিন আপনি, অনেক ভালো হয়েছে, সব প্রাণীকে মারা ঠিক না, এই যে যে প্রাণী আমাদের ক্ষতি করে তাদের মারা ঠিক, তাদের মারা ঠিক, এখন যদি খুব বিষাক্ত কোনো সাপ যেটা তোমার প্রাণের ভয় আছে নিজের প্রাণ বাঁচাতে গিয়ে সেটা অন্য বিষয়, কিন্তু আদারওয়াইজ তেলা পোকায় তো কিছু করবে না। আমি যেরকম মাকড়সা তেলা পোকা টিক টিকে প্রচন্ড ভয় পাই, কিন্তু আমি যেখানে থাকি আমি তাড়িয়ে তাড়িয়ে দিয়ে বা সরে যাই, বাট দ্যাট ডাজন্ট মিন তাকে মেরে ফেলতে হবে। নিশু লিখেছে কক্সবাজার থেকে, আজকে লেট হয়ে গেল ছোট ভাই সহ, 12:50 থেকে শুনছি, কাহিনীটা অদ্ভুত লাগছে আপি, আমার 23 এপ্রিল আমার বোতানি এক্সাম, প্লিজ প্রে ফর মি, দোয়া করি তোমার বোতানি এক্সাম যেন খুব ভালো হয়, আর তুমি আর্কাইভ থেকে আমাদের যেটা ওয়েবসাইট আছে সেখানে ঢুকে আর্কাইভ থেকে ডাউনলোড করে কালকে সকালে শুনতে পারবে, সুতরাং মন খারাপ করবার কিছু নেই। মেহেরাজ আক্তার চিটাগং থেকে লিখেছে, আপু আজকের স্টোরিটা একটু অন্যরকম লেগেছে, আপু আরো ক্লাসিক শুনতে চাই, ব্যোমকেশ ফেলুদা মিসির আলীকে নিয়ে কুয়াশা এপিসোড করো, আজকে স্টোরি নাম, তুমি বোধহয় নামটা জানতে চেয়েছো কিন্তু পুরোটা আসেনি, খুব দীর্ঘ হয়ে গেছে তোমার লেখাটা, আজকে স্টোরির নাম হচ্ছে তেলা পোকা। আচ্ছা ক্লাসিক আরো আসবে সামনে, অবশ্যই শুনতে পাবে। আচ্ছা এটাকে বিল্লাল সিনহা লিখেছে, শাহেদকে তন্ময় মেরেছে, আচ্ছা এটা বেশ আগে এসে গেছে। আচ্ছা এটা লিখেছে কি, আমি আচ্ছা পড়ছি, লিখেছে নাইস স্টোরি শারমিন আপনি, অনেক ভালো হয়েছে, মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে ঘটে যায় যে মানুষ নিজেই বুঝতে পারে না, সব প্রাণীকে মারা ঠিক না, এক্স্যাক্টলি এই কথাটাই আমি এতক্ষণ ধরে বোঝাতে চাইছিলাম, কোনো প্রাণীকে মারা ঠিক না। তাহলে লিখেছে আজকের গল্পটা অনেক মজা হয়েছে, যাত্রা বাড়ি থেকে আবার সেই অসমাপ্ত এসএমএস, ও মাই গড কতগুলো এসএমএস পাঠিয়েছেন আপনি লোকেবুল। মাহফুজ লিখেছে গাজীপুর থেকে, শারমিন আপু আমি আজ মনের মতো স্টোরি শুনে মজা পেলাম, থ্যাংকস কুয়াশা টিম। আর অন্তু শুধু নাম লিখে পাঠিয়েছে, বাকি কিন্তু কিছুই আসেনি, খুব ভয় লাগছে আমার সাথে যেন এমন না হয়, সেকেন্ড বার লিখলাম পড়লে খুশি হব তন্ময়, আচ্ছা অন্য আমার তন্ময় তাই লিখেছে। শামিন আপু আমি আজ প্রথম এসএমএস করলাম, আমি অনেক দিন কুয়াশা শুনছি কিন্তু ভয় পাইনি, কিন্তু আজ কুয়াশা শোনার মধ্যে একটি তালা পোকা আমার গায়ে পড়ে তাতে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, কোইনসিডেন্স। শাহিদ লিখেছে লালবাগ থেকে, ও সে শাহিদও আছে তন্ময় আছে আমাদের সাথে, সে 12 তলার উপর থেকে শুনছে, আরো একবার পাঠিয়ে দেবো। তামানে লিখেছে চিটং থেকে, আপু কুয়াশা শুনে মনে হয় এর চেয়ে অসম শো আর কিছু হতে পারে না, থ্যাংকস টু ইউ অ্যান্ড কুয়াশা টিম। আপু আই থিঙ্ক আজকে স্টোরি নাম পোকার এপিসোড হবে, না তেলা পোকা, কাছাকাছি। তন্মি লিখেছে চিটাগং থেকে, আপু তুমি কেমন আছো, আমি ভালো আছি, লিখেছো গল্পটা খুবই অসম হয়েছে, খুব ভালো লেগেছে। রায়ান লিখেছে তোমাকে আমি আর মিম আপু, মিম শুনছি আপু তুমি, আমার এসএমএসটা পড়ো, পড়ে দিলাম। আরমান লিখেছে চিটাগং থেকে, রিয়েলি অসম স্টোরি, অল্প ভয়ও লাগছে বাট এনজয় করেছি খুব। শাহিদ লিখেছে লালবাগ থেকে, ওকে শাহিদ থ্যাংকস, এক এসএমএস না লিখে আর একটু কিছু অন্য কিছু লিখলে ভালো হতো। খুশির লিখেছে ফটিকছড়ি থেকে, স্বামী আপু ইউ আর ভেরি সুইট, আমার মনে হয় তন্ময় নিজেই মেরেছে তার বন্ধুকে। সুখ পাখি লিখেছে এমন গল্প শোনার জন্য, শোনানোর জন্য কুয়াশা টিমকে ধন্যবাদ, লাভ ইউ স্বামী আপু। ওকে অনন্য লিখেছে তন্ময়কে পোকাদের হাতে, তন্ময়কে পোকাদের হাতে মারা যাবে আপু, আজকের গল্পটা কি আরশোলা নিয়ে? আরশোলা, হ্যাঁ, তেলা পোকার শুদ্ধ নাম, শুদ্ধ না মানে পশ্চিম বাংলায় আরশোলা বলে, আমরা আরশোলা বলি না, আমরা বলি তেলা পোকা, এবং আরো গ্রামে গ্রামে যারা থাকে তারা বলে তেলা চোরা। ওকে আর কে লিখেছে, তোমাকে আমি আর মিম শুনছি, অনেক ধন্যবাদ তোমাকে মিম আর তোমাকে সেই জন্য। রাজবাড়ি থেকে তামিম লিখেছে আপু অনেক ভয় লাগছে, কেমন আছো? আমি ভালো আছি আপু, আমি আজ প্রথম কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, আমার এসএমএস টা পড়ো প্লিজ। আমার মিতা, তার নাম হচ্ছে শারমিন, ফেরি থেকে লিখেছে, আর আপু আমার মেসেজটা পড়ে দাও, না হলে আর কুয়াশা শুনবো না, সাফ কথা বলে দিলাম। জয় দেবনাথ কুমিল্লা কান্দিপাড়া থেকে লিখেছে, তোমাকে কুয়াশা শুনতেই হবে, কারণ তোমার মেসেজ আমি পড়ে দিলাম। শ্যামিন আপু আমি নতুন লিসনার, আমি অনেক দিন ধরে কুয়াশা শুনছি, এসএমএস দিলাম প্রথম পড়বে কিন্তু আপু, খুব ভয় লাগছে, শুভ গাজীপুর থেকে। আর তাসিন লিখেছে মহেশখালী থেকে, আপু তোমার পাশে একটা তেলা পোকা, কুয়াশা ইজ বেস্ট, এত ভালো রেডিও প্রোগ্রাম বাংলাদেশে কোন রেডিওতে হয় না, অনেক ধন্যবাদ তোমাকে তাসিন। অনিল লিখেছে রাঙামাটি থেকে, প্রাণী হত্যা মহাপাপ, একেবারে সঠিক কথা, এই এই আমরা প্রতি এপিসোড থেকে কিন্তু কিছু না কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে, যেরকম আজকেটা দেখে আমার মনে হচ্ছে পোকামাকড়, অনেকে মনে করে যে ঠিক আছে পশু প্রাণীকে আঘাত না করি, পোকামাকড়কে পা দিয়ে পিষে মেরে ফেলা যায়, বা একটা কোথাও একটা কিছু দেখলে ওই দূরে একটা তেলা পোকা আছে, এখান থেকে একটা স্যান্ডেল ছুঁড়ে বা কোনো জিনিস মারো সেটাকে মারবার জন্য, সেটা কিছু করেনি ভাই, এই জিনিসগুলি ফোবিয়া থাকে, আমারও থাকে, আমি রুম থেকে চলে যাই বা কোনো রকম, ওরা আমি যেটা বলছিলাম যে ওরাও নিশ্চয় ইনসিকিউর ফিল করে, ওরা ভয় পায় যে ওদেরকে আমরা অ্যাটাক করতে যাচ্ছি, সেই কারণে হয়তো সেটার জন্য সে একটা প্রোটেকশন, এবার সে হয়তো উড়ে ও বুঝতে পারে না যে কি করবে, বহু এরকম কাহিনী আছে, তো সেই ক্ষেত্রে পশু প্রাণী দেখতে মানে ব্যাপার দেখতে দেখা যায় যে কুকুর অনেক সময় তাড়া করে আসে, কেন তাড়া করে, কারণ সে হয়তো ভাবছে যে আমি তার কোনো ক্ষতি করতে যাচ্ছি, সেই কারণে ভয় না পেলে, বা এরকম অনেক বাসায় গিয়ে দেখেছি যে কুকুর আছে বাড়িতে গিয়ে চিৎকার দিয়ে একেবারে খাবার টেবিলের উপরে উঠে দাঁড়িয়েছে, এটা খুবই একটা হাস্যকর বিষয়, ভয় হয়তো পান অনেকে কিন্তু এত ভয় পাবার কিছু নেই, হঠাৎ করে কোনো প্রাণী কিন্তু কাউকে অ্যাটাক করে না, আনলেস সে ইনসিকিউর যতক্ষণ না ফিল করবে। তেমন লিখেছে গাজীপুর থেকে, শারমিন আপু আমার নাম তো বুঝে শাহিন আপু না, আমার নাম শারমিন আপু, তোমার পাশে তেলা পোকা, আমি ফার্স্ট এসএমএস লিখলাম প্লিজ আমার এসএমএস টা পড়ো, এগুলি বলে ভয় দেখে করুন লাভ নেই, আমার পাশে তেলা পোকা থাকলে আমি একটা ভয়ই পাবো না, আমি সত্যি কথা বলে দিলাম। রিনা লিখেছে ধূপখোলা থেকে, আর কখনো তেলা পোকা মারবো না, গুড গার্ল শারমিন, আই লাভ ইউ এস আর এস ঢাকা থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শারমিন আপু অ্যান্ড কুয়াশা টিম ফর সাচ এ নাইস স্টোরি, শ্যাম হাজারিবাগ থেকে। আপু আমি টুসি চিটাগং থেকে, আমি সবসময় কুয়াশা শুনি বাট প্রথম এসএমএস করলাম। ওকে মোহাম্মদ আবু তাহের জুয়েল লিখেছে রহমতপুর সন্দীপ থেকে, হাই শামিন আপু কেমন আছেন, কুয়াশা আমি প্রায় শুনছি, ভালো লাগছে, আজকে আমার তেমন ভয় লাগে না কুয়াশা শুনতে, আপনি অনেক সাহসী, খুব ভালো, সাহসী লোককে আমরা খুব পছন্দ করি। হামজা লিখেছে মিরপুর থেকে, আপু আমাকে তেলা পোকা সম্পর্কে যা ভয়ে পাইয়ে দিলা, মেবি বায়োলজি প্র্যাকটিক্যাল ল্যাবে তেলা পোকা কাটার সময় ভয় পেয়ে যাব, না একদম ভয় পাবে না, এটাও না খুব খারাপ লাগে আমার, যে প্র্যাকটিক্যাল ক্লাসে ব্যাং তেলা পোকা কাটতে দেয়, এই জিনিসটা আমি ভীষণই ভয় পাই, যে কারণে সায়েন্স আমি পড়তে চাইনি, জাস্ট এই একটা কারণে। মাজিম ইসলাম রামপুরা বনশ্রী থেকে, আপু অনেক ভয় লাগছে, তাসিন মহেশখালী থেকে আপু তোমার পাশে একটা তেলা পোকা। আমার পাশে কোনো তেলা পোকা নেই, আমার পাশে আমার টেলিফোন আছে শুধু। ওকে, দেখি আরো কি এসএমএস পাঠিয়েছে। যাই হোক, আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। এবার জানিয়ে দেব, কাজের খবর, কাজের খবর দেওয়া হয়েছে, শুধু জানিয়ে দেওয়া কিছু নেই। এবার জানিয়ে দেব যে আমাকে কালকে আবার শুনতে পাবেন আপনি তাহারম্পমে রাত 9টা থেকে 11টায়। তো ঠিক আছে, আমার মনে হয় আজকে আমরা তেলা পোকা খুব ভয় পাচ্ছি, সেই ভয়টা দূর করতে করতে আমরা বলছি ঠিক চলে যায়, বিদায় নিই, ঘুমিয়ে পড়ি সবাই। যাই হোক, তারপরে বলবো পোকামাকড় থেকে সাবধান, সাবধানে থাকবেন, কিন্তু পোকামাকড়কে কোনো ক্ষতি করবেন না, মারবেন না। সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হচ্ছে আমার সঙ্গে গানে গানে কথা হচ্ছে আগামীকাল তারারম্পমে। টাটা, বাই বাই, গুড নাইট।
FM 89.2.